ہمت کرتے ہیں سر جب چل সেখানে সুবিধা হবে নাকি এদিকে আসলে ওই মানুষরা আবার আর এদিক থাকবে সেদিকে দেখতে পাবে না কিছু লোক এই দুনিয়াতে খেল তামাশায় ব্যস্ত, খেলাতে মজা পায়, খুব খেলে। কিছু লোক খেলা দেখে এতে খুব মজা পায়, কিছু লোক ব্যবসা বাণিজ্য করে এতে খুব মজা পায়, কিছু লোক গান গায় তো এতে মজা পায়, কিছু লোক মদ খায় তাতে মজা পায়, কিছু লোকেরা চুরি ডাকাতি করে এতেই মজা পায়, কিছু লোক মিথ্যা বলে জুয়া খেলে জুলুম করে জায়গা জমি দখল করে এতে মজা পায়, কিছু লোক ক্ষমতাওয়ালা হয় রাজা হয় বাদশাহ হয় এতে মজা পায়, আর কিছু লোকের মেজাজই এমন যে এরা একটা সেজদা করতে পারলেই সারা জাহানের সবচেয়ে বেশি মজা পায়, একবার আল্লাহ পাকের নাম নিতে পারলে সারা আসমান জমিন সমগ্র পৃথিবীর সকল লজ্জতের চেয়ে বেশি লজ্জত পায়, না মধুতে এমন মজা, না দুধে এমন মজা, না মদে এমন মজা, না কোনো কিছুতে এমন মজা, যতটা মজা শুধু একবার আল্লাহ বললে আল্লাহ পাকের বন্দার রুহে নসিব হয়। আল্লাহর নামে এত মজা, যারা আল্লাহর নাম নেন তারা বুঝেন যে সারা জীবন এত আম খাইলাম, আম তো মজা, কি সে কি মজা, ফজলি আম মজা, চোষা আম মজা, হ্যাঁ সব আমি অনেক মজা। কিন্তু আল্লাহ পাকের যে নাম নেই, সারা জাহানের সমস্ত আমের চেয়ে আল্লাহ পাকের নাম বেশি মজা। যে ছেলের সঙ্গে কথা বলি তাও মজা, ছেলেকে আদর করলেও মজা, স্ত্রীকে মহব্বত করলেও মজা, বাবা মার সঙ্গে থাকি তাতেও মজা, হ্যাঁ হুজুরদের সঙ্গে বসে থাকি তাতেও মজা, বাজারে গিয়ে চায়ের দোকানে বসে তাতেও মজা, হ্যাঁ তরমুজ খাই, আনার খাই, আঙ্গুর খাই তাতেও মজা। কিন্তু যারা নামাজ পড়েন, সেজদা করেন, তারা বুঝতে পারেন যে আল্লাহু আকবর বলে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহ পাকের সামনে এই নামাজের যে মজা, এইরকম মজা কিছুতেই নেই। নামাজের মতো মজা মজার কিছুতেই নেই। আম্মা ডাকলে মজা, আব্বা ডাকলে মজা, হ্যাঁ কিন্তু আল্লাহ ডাকলে যে মজা, এই মজার কোনো কিছুতেই নেই। সারা দুনিয়ার মানুষ আব্বা ডাকে, সারা দুনিয়ার মানুষের সমস্ত আব্বা ডাকা আম্মা ডাকা একত্রিত করলে যত মজা, কোন বান্দা একবার আল্লাহ বললে তার চেয়ে বেশি মজা। হ্যাঁ মানুষ যারা কোনো ভালো জিনিস খাইতে পছন্দ করে, তো কেউ বিরিয়ানি পছন্দ করে, কোরমা খাওয়া পছন্দ করে, কেউ পায়েস খাওয়া পছন্দ করে, কেউ রসের সিন্নি খাওয়া, হ্যাঁ খেজুরের রসের সিন্নি খাওয়া পছন্দ করে, পাইলে খুব খুশি হয়। কোনো বৌমা যদি চার পাঁচ ছেলে, হঠাৎ করে কোনো বৌমা যদি একদিন শ্বশুর মিয়াকে বলে সকালবেলা যে আব্বা আজকে আমরা সিন্নি পাকাইছি রসের নাস্তা খাইয়ে যান, সেই শ্বশুর মিয়া খায় আর বউর প্রতি এত খুশি, কালে লোকদেরকে গিয়া বলে চায়ের দোকানে বলে যে আমার বউটা অনেক ভালো, আল্লাহ মিলাইছে, খালি একদিনের রসের নাস্তা খায় এত খুশি। আর যদি রসের নাস্তার পরে এক কেজি পান খাওয়াই দিল, আল্লাহ এই বউ তো ফেরেশতা, হ্যাঁ এত খুশি হয় বুড়া বুড়া সরল সহজ সুন্দর মনের মানুষেরা। আমার ভাইয়েরা সত্যি সত্যি আসলে এই সকল নিয়মতে আল্লাহ মজা রাখছেন, বিরিয়ানিতে মজা, পোলাওতে মজা, কোরমাতে মজা, হ্যাঁ পায়েসে মজা, সিন্ডিতে মজা, এবং সে আপনার শীতের পিঠায় মজা, পাটি সাপটায় মজা, এত মজা যে পিঠা খাইতে বসলে খুশি থাকে না, কে কত বেশি খাইতে পারে, কারাগারি লেগে যায়, বাচ্চারা কি মানে হইচে শুরু করে দেয়, মা আমারে দেন, মা আমারে দেন, ওরে বেশি দিলেন কেন, পিঠার মধ্যে এত মজা। কিন্তু আল্লাহর নামে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা, সারা জাহানের চিনি, সারা জাহানের মধু, সারা জাহানের পিঠার মধ্যে এত মজা নাই, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু নামের মধ্যে যত মজা। কি যে আল্লাহ পাকের নাম, এ আশ্চর্যের বিষয়, কি আশ্চর্যের বিষয়, সুবহান আল্লাহ তাআলা বিহামদিহি। আচ্ছা এসে এই ছোট্ট শিশু জন্ম হওয়ার পরে এই প্রথম প্রথম আধো আধো ভোর কথা বলতে জানে না, যে মা বাপ দাদি নানিরা কিছু বলতে থাকে, কিছু একটা আওয়াজ করলে মনে করে যে কি যেন বলে, লক্ষ্য করে শুনে খুব খুশি হয়। তো কিছু লোক এরকম পুরানা যুগের মুরব্বীরা মা বাপেরা চেষ্টা করতেন, এখনো অনেক মানুষের এই সুন্দর মনটা আছে যে কুলের শিশু বলুক তো পহলে আল্লাহর নাম বলুক, আল্লাহ আল্লাহ বলুক। তো সেদিন এক আমাদের এক দোস্ত মানুষ কুমিল্লাতে বিয়ে করছে, মানুষ হলো সিলেটের, আল্লাহ কিসমতে যেখানে রাখে সেখানে বিয়ে করতে হয়, প্ল্যান পরিকল্পনা করে ফায়দা কি, অমুক অমুককে অমুকের মোবাইল করো, অমুকের ছবি ভিডিও করো, অমুকের সঙ্গে সম্পর্ক করো, এত ধান্দা এত পরেশানি উঠায় ছেলেপেলেরা, যুবক ছেলে মেয়েরা বিয়ের জন্য বা সম্পর্ক করার জন্য, অথচ আল্লাহ পাক যেখানে কিসমতে লিখে রাখছেন সেখানে হবে। খামোখা এটা নিয়ে তো পেরেশানি করার দরকার তো কিছুই নেই। সিলেটের লোক তাও সিলেটের সিলেট শহর থেকে বোধ হয় ৬০-৭০ মাইল ভিতরে পড়ে তাদের বাড়ি, সে লোক বিয়ে করছে কুমিল্লাতে, মেয়ে হয়েছে একটা ছোট্ট। কয়েকদিন আগে আমাকে বলল যে আমার মেয়ে আল্লাহ আল্লাহ বলে, এইটুকুই বলতে পারে কেন আল্লাহ বলে যে এটা আমি মোবাইলে রেকর্ডিং করে নিয়ে আসছি, অনুমতি দিলে শুনে এগুলো আর শোনাও। আল্লাহ একবার এটা ছাড়িয়ে দিছে পরে খালি শুনতেছি, বলেই চলছে মেয়েটা, একদম কোলের ছোট্ট বাচ্চি বলতেই আছে আল্লাহ 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 আল্লাহ। এই ছোট্ট এই নিষ্পাপ কণ্ঠের আল্লাহ নামের আওয়াজ কি যে মিঠা কিভাবে বুঝাব। হ্যাঁ, এই মেয়েটা যদি এই ছোট্ট শিশুটা যদি এই এই শুরুতে আল্লাহ না বলে আম্মাই বলতো সেটাও মজা, নিষ্পাপ কণ্ঠের সব কথাই বোঝা। হ্যাঁ, ছোট্ট শিশুরা এই বাপ মা ভাই বোন একটা খামুখা ওই পরিবেশ থেকে যা পায় শুনে কানে পড়ে ওটা শিখে ফেলে, একটু বড় হলো কেউ কিছু বললেই খামুখা কুত্তা একটা বকা দিয়ে দেয় সবাই মানে হাসে, ওর বকা শুনলেও মজা, প্রিয় মানুষের মুখের বকাও মিঠা গালিও মিঠা। গালিয়া বিতের মুসে লাগতি হে মুজকো ক্যা ভালো। লায়লা যদি মজনুরে এক গাঠি বকাও দেয়, এক মটকা বকা দেয়, তো লায়লার মজনুর সেদিন খুশি আর ফুর্তি দেখে কে, যে আমার প্রিয় তো মাসকে খুব আদর করছে, আমাকে অনেক বেশি ভালোবাসছে। কোন মানুষ যদি নিজের স্ত্রীর পাগল হয় আর স্ত্রী যদি ওইদিন ঘরে আসলে বলে শয়তানটা আজকে দেরি করলো কি জন্য, তো স্বামী কত খুশি হয় আজকে আমার শয়তান ডাকছে। অথচ শয়তান তো এমনি একটা বকা, গরম গরম মুহূর্তে বললে তো খবর আছে, কিন্তু এমন একটা মুহূর্তে বলছে স্বামী আরো খুশি হয়েছে যে আমি আজকে শয়তান ডাকছি অনেকদিন পরে। প্রিয় মানুষের মুখের ভাষা প্রিয়, তার অঙ্গভঙ্গিও প্রিয়। আহ, কি যে আল্লাহ পাকে পৃথিবীটা বানাইছেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, তো সবই সুন্দর, এই চাঁদ সুন্দর, এই আকাশ সুন্দর, এই পৃথিবী সুন্দর, এই গোলাপ চামেলি সুন্দর, এই গাছগাছালি সুন্দর, এই শ্যামলিমা সুন্দর, এই বসন্ত সুন্দর, এই আম কাঁঠাল সুন্দর, এই ফুল সুন্দর, এই মুকুল সুন্দর, দুকুল সুন্দর, দরিয়া সুন্দর, সাগরের ঢেউ তরঙ্গ সুন্দর, সাগর সৈকত সুন্দর, আহা। কিন্তু মহান রব্বুল আলামিন যে কত সুন্দর, সেই সুন্দরের সামনে কোন সুন্দর সুন্দর কি সুন্দর। হ্যাঁ, মহান রব্বুল আলামিন কি যে সুন্দর। হ্যাঁ, সে দেখা গেল যে কোর্তার মধ্যে একটু হলুদ হলুদ দাগ, গায়ে হলুদ দাগ, চলল যুবক ছেলেরা জিজ্ঞেস করে, দাদা নানারা জিজ্ঞেস করে কি খবর বিয়ে সাথে কেমন ছিল, মানে হলুদ চিহ্নটা বিয়ে বাড়ির আলামত, বিয়ে বাড়ির আলামত হলুদ চিহ্ন। এই তাহলে গাঁওগ্রামের মানুষ এত কিছু তো আর পারত না, জানত না কি জানি এই গাঁওগ্রামের এই ছোট ছোট গুড়া গুড়া দানা ছিল, এগুলোর পিসা খুশবু বানাইত, ওইটা মাথায় দিত, হাতে হাতে গায়ে দিত, এতে খুশবু হইত। এখন তো কত খুশবু তৈরি হয় আধুনিক যুগে, খুশবুর তো অভাব নেই। তো খুশবু গায়ে গা শরীর থেকে খুশবু আসলে মানুষে মনে করতো যে এই লোকের বিয়ে হয়েছে। হ্যাঁ আল্লাহ, এই বিয়ে বাড়ির একটুখানি চিহ্ন এটা মানুষের মন টানে, একটুখানি খুশবু মানুষের মন টানে। সারা জাহানের এত ফুল, এর সৌন্দর্য শুধুই আল্লাহর দিকে মানুষের মন টানে। হ্যাঁ, সব ফুলের খুশবু এই আল্লাহ পাকের দিকে মানুষের মনকে টানতে থাকে। গুল ইসলামে যা করকে হর গুল কো দেখা, তেরি হি সি রঙ্গ তেরি হি সি বু হ্যায়, ফুলের খুশবুর মধ্যে আল্লাহ পাকের খুশবু, ফুলের সৌন্দর্যের মধ্যে আল্লাহ পাকের সৌন্দর্য, ফুলের রূপের মধ্যে আল্লাহ পাকের রূপ। হ্যাঁ, চাঁদ হাসে, আসলে আল্লাহ পাকের নূর হাসে। সূর্য আলো দেয়, আসলে আল্লাহ পাকের নূরের আলো সেটা। আকাশটা সুন্দর লাগে এই জন্য যে আকাশের পুরা শরীরে পুরা দেহে আল্লাহ পাকের নূর লেপা আছে। আল্লাহ নূর সামাওয়াত ওয়াল আরদ। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে আসমান জমিনে আল্লাহ পাকের বেশুমার নূরের জ্যোতি এবং তাজাল্লি বিদ্যমান আছে। চতুর্দিকে গোলাপ ফুল সুন্দর লাগে, আমরা মনে করি ফুল সুন্দর, ফুল নিজে সুন্দর না, ফুল তো সকালে ফুটে বিকালে ঝরে। হ্যাঁ, সকালে ফুটে বিকালে ঝরে, ঝরে শেষ হয়ে যায়, শুকিয়ে যায়, না সৌন্দর্য থাকে না কোনো খুশবু থাকে। কিন্তু তাজা ফুল সুন্দর লাগে, এই তাজা ফুলের মধ্যে আল্লাহ পাকের সৌন্দর্য প্রকাশ পায় সেজন্য। এবং তাজা ফুলের ঘ্রাণ এত ভালো লাগে, আল্লাহ পাকের ঘ্রাণ এর মধ্যে মিশানো থাকার কারণে। এই হাকিকত কোন কাফের বুঝবে না, এই কথাগুলো কোন নমরুদের দিলে লাগবে না, নমরুদের দিল এই কথাকে কবুল করবে না। কিন্তু এক গুণাগার মুসলমান, এক হাজারো দোষে দোষী মুসলমান, ইমানের নূরের বরকতে এই কথাগুলো তার মনকে নাড়া দিবে, তার অন্তর আত্মাকে নাড়া দিবে। মানুষ পৃথিবীকে কতভাবে দেখে, কিন্তু রব্বুল আলামিন ভিন্ন নজরে দেখেন এই পৃথিবীটাকে, ওই নজর আর কারোই নেই। এলাকার মানুষের অনেকেই মনে করে অমুকের দশটা ছেলে, ছয়টা, সবগুলি ছয়টা, একটাও ভালো না। কিন্তু মা কিন্তু ওই দশটাকেই একসাথে বসে মহব্বতের সাথে খানা খাওয়া, আমার বাবু, আমার আদুরে, আমার প্রাণের ধন, আমার চোখের পুতুল, কি ভাই ঠিক কিনা? অনুরূপ ভাবে হুজুররা, মুফতি সাহেবরা খুব বললেন যে এটা মদ ঘোর। মিয়া কথা তোমরা হয়েছে করো না, কথা শোনো, এটা মদ ঘোর, ওটা চোর, ওটা ডাকা, এটা দুষ্ট, এটা বিড়ি খায়, এটা সিগারেট খায়, ওটার দাড়ি নাই, এটার পোশাক ভালো না, প্যান্ট পরে, শার্ট পরে, ওটা স্কুলে পড়ে, এটা কলেজে পড়ে, এটা ভার্সিটিতে পড়ে, নানান রকমের কথা, এটা ব্যবসা করে, হালাল খায় না, হারাম খায় কি জানে। কিন্তু মহান রব্বুল আলামিনের নজর আজব, এই হুজুরদের ফতোয়ার রং কিন্তু আল্লাহ পাকের এই নজর না, আল্লাহ পাকের রং, আল্লাহ পাকের নজর বিস্ময় করে। সারা দুনিয়ার মায়েরা যেই মায়া দিয়ে নিজের সন্তানকে দেখে, আল্লাহর কসম তার চেয়ে বেশুমার বেশি মায়া দিয়া আল্লাহ পাক এক একটা গুনাহগার বান্দার দিকে তাকাইতে থাকে। পবিত্র কোরআন যদি কেউ বুঝে তো সে এই সত্যকে উপলব্ধি করতে বাধ্য, না বুঝলে তো করার কিছু নেই। কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক এমন সব কথা বলছেন যে হুজুর তো হয় অনেকেই, মৌলভী সাহেব হয়, মহাদিন সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব এবং ওয়াইজিন খুব হয়, কোরআন বুঝতে কম লোকে। কোরআন যে বুঝে তো কোরআনের ভিতরের এই বেশুমার হীরা মণিমুক্তা, কোরআনের ভিতরে বেশুমার ফুল এবং ফুলের সৌন্দর্য এবং ঘ্রাণ হৃদয় মনকে এত আকৃষ্ট করে, সে যেরকম ওই ধনের দ্বারা ধনাঢ্য হয় আর ওই কোরআনের ফুল আর হীরামণি মুক্তা ছিটিয়ে দেয় বিতরণ করে, সারা পৃথিবীর বেশুমার মানুষরা বেশুমার ধনে ধনী হইতে থাকে। কিন্তু এইরকম কোরআনের অফুরন্ত ধনের সন্ধান পাওয়ার মতো মানুষের সংখ্যা কম। কোরআনের একটা এমনি শাব্দিক অনুবাদ বুঝে, হ্যাঁ শাব্দিক অনুবাদ বুঝে, কিন্তু কোরআনের গভীর মর্ম বোঝা এটা ভিন্ন জিনিস। একটা কথা বললে বুঝবেন, স্ত্রী যুবতী শিখাই দিলেন একটা ছেলেকে, ওর বয়স হল চার বছর, তো বড় বারণ করো, স্ত্রী ও স্ত্রী বারণ করলো, বলো বলো যুবতী বারণ করো, যুবতী বারণ করলো, বারণ তো করলো, কিন্তু যুবতী কি ও কি বুঝে? বলেন ভাই এরকম স্টুডেন্ট মানে ছাত্র তো এটা ও বলতে পারে, হ্যাঁ এরকম ইয়ং মানে যুবক, বলো ইয়ং কি? ইয়ং মানে যুবক, ইয়ং মানে যুবক, ইয়ং মানে যুবক, ইয়ং মানে যুবক, মুখস্থ করল। কিন্তু এই যে পাঁচ বছরের শিশু ও ইয়ং মানে যুবক, ইয়ং মানে যুবক শব্দটার ইংরেজি শব্দটার অর্থ তো বলতেও পারলো এবং পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন ফার্স্টও পাইল আর কি, প্লাস প্লাস গোল্ডেন সব পাইছে, হ্যাঁ কিন্তু আসলে যৌবন কেউ কি বুঝে? কিছুই বুঝে না। আমার প্রিয় বন্ধুরা, কোরআন হাদিস নিয়ে আলোচনাকারীদের বিশাল অংশ হল যে কোরআনের এরকম অনুবাদটা করে ইয়ং মানে যুবকের মতো, কোরআন শরীফের আরবি কথাগুলো বাংলাতে বলে, উর্দুতে বলে, অন্য ভাষায় বলে, কিন্তু কোরআনের প্রাণ আর গভীর মর্মকে বোঝার মতো লোকের সংখ্যা একদম কম, আর যদি হয় সে লোক নূরওয়ালা আর তার সঙ্গে উঠে বসে যারা তারা হয় নূরওয়ালা এবং সব জান্নাতের দিকে ছুটতে থাকে। কোরআন কাউকে কাঙ্গাল বানানোর জন্য আসে নাই, কোরআন সব মানুষকে বেসুমার ধনে ধনাঢ্য বানানোর জন্য আসছে, মিসকিনকে বাদশা বানানোর জন্য আসছে, হ্যাঁ কানা এবং আন্দাকে অনেক বড় পাওয়ারফুল জ্যোতির্ময় চক্ষু দেওয়ার জন্য আসছে, কপাল পোড়াকে কপাল ভোলা বানানোর জন্য আসছে। কিন্তু আমরা খবর রাখি না এমন সব বয়ান বক্তৃতা, যে যা বলে শুনি আমরা স্টেজে যে ওয়াক করে না হুজুররা, মাশাআল্লাহ ভালো কথা তো ভালো বলে, কিন্তু এই ভালো কথার মধ্যে অনেক কথাই এমন হয় যেগুলো না বলাই ভালো ছিল। কেন? সন্তান হাজারো ভুল করে, মা সবগুলো ভুলের কথা বলেন না, যেটুকু বললে আজকে অন্তত সন্তানটা একটু সঠিক লাইনে আসবে ওইটুকু বলেন, আর যেগুলো এখন না বললে ভালো হয় সেগুলি মা বলেন না, বাবা বলেন না। এখন মাস্টার শিক্ষকতা করেন, ছাত্রদের যে দোষগুলো হাজারো দোষ দেখতে থাকেন, কিন্তু মাস্টার সবগুলো দোষের কথা বলেন না, যে দোষগুলো এই মুহূর্তে বুঝায় বলা দরকার ওইগুলো বলেন, যে এখন ওরে ঠিক করা দরকার, না হলে তোর লেখাপড়া নষ্ট হবে, না হলে ওর কোনো জায়গায় মাইর খাবে, তো সেগুলো একটু বুঝায় বলেন, বাকিগুলো বরদাস্ত করেন যে আস্তে আস্তে বুঝাবো, ছেলে মানুষ ধীরে ধীরে বলবো বুঝাবো। আলেম যখন কথা বলবেন, এই মাস্টার যত দরদওয়ালা, মা বাবা যত দরদওয়ালা, একজন আলেমে দিন এই সমাজের লোকদের প্রতি তার চেয়ে লাখ কোটি গুণ দরদওয়ালা মন নিয়ে কথা বলা কর্তব্য। তাহলে প্রতিটি মানুষ একজন আলেমে দিনের কথার দ্বারা, তার দিনই আলোচনার দ্বারা প্রত্যেক মানুষই উপকৃত হবে। আমি বলতেছিলাম যে সারা জাহানের মায়েরা নিজের সন্তানকে যেই নজরে দেখেন, যে স্নেহের নজরে দেখেন, মহান আল্লাহ এক একজন গুনাগার বান্দাকে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি স্নেহ মায়ের নজরে দেখেন। মানুষে বলে অমুকের দশটা ছেলে সর্বনিশ হয় তার একটাও ভালো, আর মায়ের কাছে গেলে মা প্রত্যেকের মনে করে আমার চোখের পুতুল, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা, আমার গোলাপ ফুল, কি ঠিক কিনা? আমার পূর্ণিমার চাঁদ মনে করেন কিনা? আহা, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা আমদু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম, সারা জাহানের যত কাফের মুশরিক আছে ওরা যত সুন্দর লাগুক, যত ভালো লাগুক, সারা দুনিয়াকে যত আকৃষ্ট করুক, তাদের সৌন্দর্য, তাদের ধন, তাদের সম্পদ, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের শিক্ষা, কিন্তু আমি আল্লাহর নজরে সারা বিশ্বের সমস্ত কাফের মুশরিকদের বিপরীতে আমার ওই একটা বান্দা যার ভিতরে ঈমান আছে ওরে আমার তাদের সকলের চেয়ে ভালো লাগে। কি কথা বুঝেন? এই আয়াত পাঁচ যখন আমার মনে পড়ে তো আমি ভাবতে থাকি যা আল্লাহ এতগুলো মানুষ দুনিয়া তাদেরকে মনে করে অমুকের দাড়ি নাই, অমুকের চলন ভালো না, অমুকের বলন ভালো না, অমুকের মেজাজ ভালো না, কিন্তু রব্বুল আলামিন তো দেখেন যে ও ইমানওয়ালা ও ভালো। আল্লাহ আশ্চর্য, আল্লাহ পাকের শান। কি উন্মত মুজাদ্দিদুল্লাহ মরনা অ্যাসেম্বলি থানবী রহমতুল্লাহ ভারত উপমহাদেশের অনেক উচ্চস্তরের এক বড় আলেম, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বহুত বড় বুজুর্গ ছিলেন এবং মুজাদ্দিদ ছিলেন বিগত শতাব্দী। তিনি বলেন যে হে ওলামায়ে কিরাম শুনো, তোমরা তো হয়তোবা অনেকে মনে করো এই মুসলমানেরা কত দুষ্ট, এক একটা কি শয়তান, এক একটা কি খারাপ, কিন্তু শোনো কালকে আমাদের মহান রব্বুল আলামিন সীমাহীন রহমত আর দয়া নিয়া যখন জাহির হবেন বান্দাদের সামনে, এক এক বান্দাকে ডাকবেন আর এক এক বাহানা দিয়ে বলবেন যে যা ওই কারণে তোর মাফ করে দিল, আরেকটা বলবেন যে যা এই কারণে মাফ করে দিলাম। আর বাস্তব এটাই যে আমলের জোরে একজনও পার পাবে না, কোন না কোন একটা বাহানা লাভ দিয়া এক একজনকে পার করতে থাকবেন, যা তোমার মাফ করে দিলাম, এ হতে থাকবে। শোনেন যে এক লোক বড় জুলুম বাদ ছিল, আমল ভালো ছিল না, বহুত বদ আমলের মধ্যে জিন্দগি কাটছে। এই বেচারা বদ মেজাজিও, ক্রুদ্ধ মেজাজের মানুষ, কথা কথা রাগ গুসা, গালাগালি, বকাবকি, মারধর, গরিব মানুষ বেচারা। একদিন কষ্ট করে একটা ভালো মাছ কিনে নিয়ে আসছে, স্ত্রীকে বলছে ভালো করো, ভালো মতো রান্না করো, বস খাবো আমরা। গরিব মানুষ আমরা তো আর রোজ আনতে পারি না ভালো জিনিস, রান্না করছে খাইতে দিছে, আল্লাহ সে এমন নুন, নুন বেশি পড়ে গেছে মুখে দেওয়া যায় না, গোসা এমন উঠছে একটু বুঝে শুনে পাকাবে না, খুব খেপছে। এই মুহূর্তে উঠে গিয়ে স্ত্রীকে আচ্ছা রকম মারধর করবে, হঠাৎ মনে হল যে মারতে তো পারি, আমার দায়ের তলের মাছের মতো সে, কিন্তু আমি যে আল্লাহর বান্দা একই আল্লাহর বান্দি, সে আল্লাহ পাক এক হুকুমের উসিলায় তাকে আমার অধীন বানায় দিয়েছেন, তা আমি তাকে সাহায্যতা করার মতো এরকম আমার গায়ে বল আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু আমার আল্লাহ তো নারাজ হবেন, তিনি তো নারাজ হবেন, চল যা কিছু বলবো না। মুখই খুলল না লোকটা, চুপচাপ। কিছুদিন পর লোকটার ইন্তেকাল হল, এক নেক মানুষ তাকে স্বপ্নে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, ভাই তোমার খবর কি? বল বলল যে ভাই রে, আমার তো কোনো আমল নাই যেটা দিয়ে আমি পার পাব, বদামল আর যত সব পাপাচারে ভরা একটা জীবন আমার, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন, আমার এক বান্দি তোমার স্ত্রী ছিল, তো একদিন এরকম তুমি তার উপর খুব ক্রুদ্ধ হয়েছিল, তরকারিতে নুন বেশি দেওয়ার কারণে তুমি মারধর করতে চাইছিল, কিন্তু তুমি মনে মনে ভাবলা যে সে তো আমার মাওলার বান্দি, আমি কিছু বললে আমার আল্লাহ নারাজ হবেন, এইটা চিন্তা করে আর ওরা কিছু বলো নাই, ধমকও দেও নাই, গালিও দেও নাই, শাসনও করো নাই, মারধর করো নাই, তোমার অন্তরের এই চিন্তার আমলটা দুনিয়ার কেউ জানে নাই, কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছিলাম, ওই আমার বান্দির প্রতি এইটুকু ক্ষমা সুন্দর আখলাকের কারণে আজকে তোমাকে মাফ করলাম, জাহান্নাম থেকে নাজাত দিলাম, চলো জান্নাতের ফয়সালা করে দিলাম। চিন্তা করতে পারেন। রহমতে হক বাহানামি জোয়াত, বাহানামি জোয়াত, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু এক এক বাহানাতে বান্দার প্রতি বিশাল রহমতের ফয়সালা করবেন। আমরা আমল করব জান্নাতে যাওয়ার যে সড়ক, যে রোড, সে রোডের নাম হল ঈমান এবং নেক আমল, বা ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, বা ঈমান এবং নেক আমল। তো এই সড়কে আমাদের চলতে থাকতে হবে, কিন্তু এটা করলেই আমরা যে জান্নাতে ঢুকতে পারব এইরকম সার্টিফিকেট, এরকম কোন টিকিট কারো কাছে নাই, এরকম কোন গ্যারান্টি নেই কারো জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমল করতে থাকো, কিন্তু আমলের পাওয়ারে, আমলের জোরে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে ঢুকবে প্রত্যেকে আল্লাহ পাকের রহমতের উসিলাতে। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু বিদ্যা ঘরে থাকেন, সঙ্গে থাকেন, সীমাহীন আদর স্নেহ মায়া পান, তো তার মনটা বড় ছিল। তিনি সাহস করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি যাইতে পারবেন না জান্নাতে আপনার আমলের জোরে? এরকম কথা কে জিজ্ঞেস করবে? আম্মা জান ঘনিষ্ঠ ছিলেন, এত কাছের ছিলেন, এত আদরের ছিলেন, তিনি জিজ্ঞাসা করতে পারছেন। আর আমাদের জন্য এক রহমতের পয়গাম খুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমিও পারব না আমার আমলের জোরে জান্নাতে প্রবেশ করতে, তবে কি এটা নিশ্চিত যে মহান আল্লাহর ফয়সালা হয়ে আছে, আল্লাহ পাক নিজের রহমতের কোলে আমাকে তুলবেনই তুলবেন, আল্লাহ পাক নিজে নিশ্চয়ই আমাকে তার সীমাহীন রহমতের কোলে তুলবেন। তো রহমতই রহমত, দয়াই দয়া, এর দ্বারা জান্নাতে মানুষ প্রবেশ করবে। তো আমার প্রিয় বন্ধুরা, তো একজন মোমেনের ঈমান এত দামি যে আল্লাহ পাক যার মধ্যেই দেখেন, ওর মধ্যে ঈমানটুকু আছে আর কিছু না থাকে। এমন অনেক ছেলেপেলে এরকম হয় যে বাবা মার সব কথা রাখে, কোনো কোনো ছেলেমেয়ে এরকম হয় যে পঞ্চাশটা কথা রাখে, পঞ্চাশটা রাখে না। তো বাবা মা ওই প্রত্যেকটারই আদর করেন, মায়া মহব্বত করেন, দুষ্টরা দুষ্টামিগুলো বুঝেন, কিন্তু নিজের মনের এটা বুঝাইতে পারেন না যে ও যে অর্ধেক কথা মানে, হ্যাঁ একশোটার ভিতরে পঞ্চাশটা মানে, পঞ্চাশটা মানে না, তাই ওরে আর আদর করব না, তাই ওকে আর ভাত খাওয়াবো না, তাই ওকে আর ঘর ঘরে থাকতে দেব না, তাই ওকে আর কাপড় চোপড় বানায় দিব না, তাই ওকে আর ঈদের কাপড় দিব না। এটা কি মা বাপ পারে? এটা পারে না। এই মা বাপের আজব এক চরিত্র আল্লাহ পাক দান করছেন। মহান রব্বুল আলামিনের আশ্চর্য এই রহমতের শান, দয়ার শান, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই মুমের এরকম যে ঈমানটুকু খালি আছে ভিতরে, কিন্তু তার কোনো আমল নেই, সব গুনার গুনা, মানে বেসুমার পাপে ডুবা জিন্দগি, ওর মতো নিকৃষ্ট কোন মুসলমান আর পৃথিবীতে নাই। এইরকম এইরকম সর্বনিকৃষ্ট যে মুসলমান, তাকে আল্লাহ পাক জানা জেলে আরো আমার এই সুবিশাল পৃথিবীর মতো দশ পৃথিবীর বরাবর জান্নাত দান করবে। পানি কি করছে আপনারা শুনতেছেন ভাই? কি আল্লাহ তাআলা বলবি সাহেবদের ফতুয়া নিয়ে ফতুয়া পড়া যে হইচই শুরু করে, এতে তো মোটামুটি মনে হয় যে সবার জান্নাত ঠেকায় ফেলছে তারা। অনেকে এরকম করে না, এইভাবে কথা তো না বলা চাই, কথা বলা যে মুসলমান ভাইদের যে সমস্যাগুলো ত্রুটিগুলো সেগুলো বুঝায় বলা চাই যে ভাই এটা গুনা, এটার দ্বারা এই ক্ষতি, হ্যাঁ আমাদের আখেরাতের বরবাদি, আমরা এগুলো করবো না তো আল্লাহর আযাব থেকে বাঁচব। কিন্তু একদম ঠিকাদার না হওয়া চাই, হ্যাঁ যে এটা না মনে করা চাই যে আমি জান্নাতে নেওয়ার দারোগাসা, তা আমি যারা নিয়ে যাবো সে যাবে, ঠেলা দিলাম তো জাহান্নামে পড়ে দেবে। এই রঙে এই ঢঙে এই মেজাজ দিনের কথা বলা আমাদের কারো জন্য উচিত না, কোন মুসলমানেরই উচিত না। আরেক মুসলমানকে এই নজরে দেখা, কোন গুনাগারকে এই নজরে দেখা বা এইভাবে তার সঙ্গে কথা বলা, আমার কথা কিভাবে আপনারা বুঝতে পারেন? নোয়াখালীতে গেছি তো তারাই বুঝে আমার কথা আলো করবে না, কুমিল্লার মানুষরা তো আরো সহজে বুঝবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এক দুই বন্ধু ছিল, একজন খুব দিনদার এবং নেককার, অত্যন্ত ভালো মানুষ, আরেকজন ছিল ও ভালো কাজও করে নেক কাজও করে, হঠাৎ একদিন একটা দুষ্টামি করে, একটা খারাপ কাজ অন্য কাজ করে ফেলে। তোর বন্ধুটা খুবই ভালো, সে বলে যে শোন, এটা আল্লাহর দুনিয়ায় সীমালঙ্ঘন ভালো না, একদিন আল্লাহ ধরবে কিন্তু তখন খবর হবে, এগুলি ছাড়। ও বলে কি যে দেখ আল্লাহ খুব রহমওয়ালা, আমাকে তিনি মাফ করিয়ে দিবেন। তা আবার আরেকদিন দেখে যে ওই ন্যাক লোকটা দেখে যে ও আবার ওইরকম কোন সীমালঙ্ঘন করছে, কোন অন্য কাজ করে ফেলছে, আবার খুব রাগ করে, তুই এখনো ছাড়লি না, আবার আরেকটা করলি, তুই এগুলি ছাড়, বলে আমার আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ বড় ক্ষমা বলে বড় দয়া বলে, অনেক এরকম বলে। ও আবার খুব গুসা হয়, খুব রাগ হয়। এরকম অনেক অনেক দিন পরে একদিন ওই দিনদার নেককার বন্ধুটা ভীষণ খেপছে এবং বলে শোন, আল্লাহ তোর জাহান্নামে নেবে, আল্লাহর কসম আল্লাহ তোর জাহান্নামে নেবে, আল্লাহ তোর ছাড়বে না, তোর মাফ করবে না। কি কথা বুঝলেন না? ও বলল যে আল্লাহ আমারে মাফি করে দিবে, আমার আল্লাহ আমার মাফ করে দেবে। যাক, দুজনের মৃত্যু হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক দুজনকে ডাকছেন, ডেকে বললেন যে এই তুমি যে অন্যায় কাজ করতে, ওরে বললেন যে তুমি এসব করলা কেন, এই কাজগুলো করলা তুমি, এগুলো কেন করছো, এগুলো ঠিক করছো? বলে আল্লাহ আমি তো সবই অন্যায় করছি। কিন্তু আমার একটা মনের আশা ছিল কি যে একটা বিশ্বাস ছিল যে আপনি এত দয়া বলে এগুলি কার দিবেন, আমি যখন আসব আমার দিকে আপনি যাত্রে মাফ করে দিচ্ছি, আল্লাহ আমার একটা বিশ্বাস অন্তরে ছিল। এই তা আমি ভুল করছি কিন্তু আমার মনটাই বড় একটা বিশ্বাস ছিল। আল্লাহ শুনে অনেক খুশি হয়েছে, যা তোমার মাফ করে দেন, তুই জান্নাতে যাও। হ্যাঁ, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি কথা শোনেন, পূর্ববর্তী কোন উম্মতের এই দুই মুসলমানের ঘটনা এটা। আর আরেক যে দিনদার দরবেশ সাহ, তারে বললো যে তুমি যে বললা যে হেই তুই এরকম অন্যায় করিস কেন, তোর কিন্তু আল্লাহ ছাড়বে না, তোমার এটা বলার পাওয়ার দিয়েছিল কে, কেন তুমি বলছিস? আমি তোমার ঠিকাদারি দিছিলাম, কেন এই সীমালঙ্ঘন করছো, যাও তুমি জাহান্নাম, ফের ওর জন্য জাহান্নামের ফেসাল। কি শুনতেছেন ভাইরা? এজন্য আমল করার কারণে অনেকের কথাবার্তার ঢং অহংকার হয়ে যায়। এমিয়ারা শয়তানের দল, নামাজ পড়ো না মিয়া, এই ঢঙে কথা বলা চাই না। নিজে নামাজ পড়লাম তা আল্লাহ পাকের দয়ার বরকতে, আল্লাহ পাকের মেহরবানির বরকতে, এর জন্য সুন্দর চরিত্র পয়দা হয়েছে, সুন্দর রং, সুন্দর সুর পয়দা হয়েছে, সুন্দর গলার টোন পয়দা হয়েছে। এ কি যে অমুকের শয়তান বলা, অমুকের জামন চায় তাই বলা, গালাগালি করা, ভোর হাতে এক জায়গায় নামাজ পড়লাম, মাহফিল হয়েছিল, মাহফিলের পরে নামাজ হল, আমরা নামাজ পড়তেছি আল্লাহ আকবার, নামাজ চলতেছে, শেষ থাকা আমরা আত্মাহিয়াত পড়তেছি, ওই পাশে ছিল কতগুলো দোকান, আর 7-8-10টা দোকান হবে, ওই দোকানে যে ছেলে পেলে, গ্রামের ছেলে পেলে বিড়ি খায়, তাস খেলে, কোথায় থেকে কাজ করে আসছে, গপসপ করে আড্ডা দেয়, ওরা এমন মানে বেপরোয়া আলাপ করতেছে, নিঃসন্দেহে এই কাজগুলো তাদের ঠিক হয়নি, তাদের আলোচনা, তাদের কথাবার্তা এগুলো ভালো ছিল না। দ্বিতীয়ত, যখন নামাজ হচ্ছে, নামাজিদের নামাজের ক্ষতি করে এমন কাজ তো নিষিদ্ধ, এমনকি নামাজি নামাজ পড়তেছে, তো সেখানে শরীয়তের বিধান হল যে কোরআন শরীফ তেলাওয়াত যদি করে কেউ জোরে আর ওই নামাজির নামাজের ধ্যান ক্ষতিগ্রস্ত হয়, তো এই কোরআন শরীফের তেলাওয়াতে সওয়াব তো হবেই না, উল্টা তার শাস্তি হবে, গুনাহ হবে। কি কথা বুঝেন নাই? একজনে কয়েকজনের মসজিদে নামাজ পড়তেছে, এখন নামাজ শেষ হইল মনে করেন, এখন ওই ফরজ পড়লো সুন্নত পড়লো বেতের পড়া এখনো শেষ হয়নি, নামাজ পড়তেছে দুই চার পাঁচ জনে, এর মধ্যে একজনে বুখারি শরীফ নিয়ে বসে গেল, ভাইয়ের আপনারা বসেন আমি বুখারি শরীফের হাদিস শোনাবো, বুখারি শরীফ শুনাইতে শুরু করে দিল জোরে জোরে। এখন ওই লোকগুলোর নামাজের ক্ষতি হল, নামাজের ধ্যান নষ্ট হল, এই বুখারি শরীফ পড়ার দ্বারা আর শোনানোর দ্বারা সব কিছুই হবে না, উল্টা কালকে আমাকে শাস্তি ভোগ করতে হবে। কি কথা বুঝেন নাই ভাই? একজনের রাত্রে ওইটা খুব তাহাজ্জুদের নামাজ পড়ছে, এমন কান্না আসছে, কান্না পেট ভরে জোরে কাঁদতে থাকছে, জোরে জোরে কাঁদতে থাকছে, পাশে বাচ্চারা ঘুমাইছিল, ঘরের লোক ঘুমাইছিল বা রুগিয়া ছিল, এই লোকের এই কান্নার আওয়াজের কারণে অথবা জিকিরের কারণে অথবা তেলাওয়াতের কারণে এই রুগীর কষ্ট হয়েছিল অথবা ঘুমন্ত লোকের ঘুমের ব্যাঘাত হয়েছিল, এটা সব অন্যায়, সব হবে না, সব গুনাহ হবে। শরীয়তে পাকের বিধান এত পরিচ্ছন্ন, এত উন্নত, এত মার্জিত, আল্লাহ পাক কারো এবাদতে ঢের দিয়া নিজের গোডাউন বানাবেন না। আল্লাহ আমাদের এবাদত করতে বলছেন আমাদের নিজের জিন্দগি সুন্দর করার জন্য, আমাদের কপাল বানানোর জন্য, আমাদের আখেরাত এবং জান্নাত সাজানোর জন্য। যে সেটা তখন হবে যখন আল্লাহ পাকের হুকুম মোতাবেক আমাদের এবাদতটা হবে, আমাদের আবেগ মোতাবেক করলে সেই এবাদত এবাদত হবে না, দেখতে এবাদত মনে হবে কিন্তু আল্লাহ পাকের নিকট সে এবাদত আদৌ কবুল হবে না। কি কথা বুঝেন? বাহানাতে আল্লাহ পাক জালজাল আলো মানে আলো এক এক বন্ধাকে মাফ করে দিবে, উল্টা পাল্টা আমল ছিল, আল্লাহ বলল যে তোর ওই করণ সেই পড়াটা এই যে ঢংডাং করতি ঢংডাংটা ভালো ভালো লাগছিল, যা মাফ করে দিলাম। আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলী বলতেন যে দেখা গেছে যে অনেক লোক পুরোনা পুরোনা মুড়ি দিনদার ভালো আমলওয়ালা জিকিরওয়ালা পরেজগার আলেম মানুষ, কিন্তু তার চেয়ে বেশি নতুন একটা লোক যুবক ছেলে আসছে, হয়তো হজরত বারবার তাকে ডাকতেন এমনি তুমি কাছে আসো এখানে আমার কাছে বসো, এবং হজরত বলতেন দু এক লোক এরকম দুষ্ট কিন্তু কেন দেখলেই কেন জানি মায়া লাগে, কি এরকম হয় না? এক মা বলতেছিল যে আমার ওই ছেলে এটা দুষ্ট আমি এটা জানি কিন্তু কেন যে ওর জন্য আমার মায়া লাগে, ওরই দেখে মুরগির কলিজাটা খাইতে দেন, কথা বলেন ইলিশ মাছের ডিমটা ওরে খাইতে দেন, সবাই বিরক্ত হয় যে ওর জন্য কেন দেন, এটা মনে কর কেউ মনে দিস না, ও আমারে অনেক মহব্বত করে ওর জন্য আমার মায়ের লাগে, মায়ের মন, কি কথা বলেন না? এটা নিয়ে কার কোনো হাইকোর্টে কেস করার মোকদ্দমা করার কোন লড়াই করার কোন সুযোগ আছে? আল্লাহ পাক জেলা জেলা আলু মনে বলো রহমতের শান মায়ের শান, আল্লাহ পাকের দয়া লাগে, কারো এক ঢং দেখলে মায়া লাগে, কারো এক ঢং দেখলে মায়া লাগে, ওরে ডাইকে নিয়ে বলে যে তোর এই কারণে তোর মায়া মাফ করে দিস, তা আমরা মৌলবীরা গিয়ে সেখানে এই যে গণতন্ত্রের মিছিল করবো যে না এসব হবে না, এসব চলবে না, এই বিচার মানি না, কি এটা বলা যাবে? এজন্য এই ঢং এই রং ঠিক না। এখন গণতন্ত্রের দুনিয়া খালি আন্দোলন, সব দল আন্দোলন করে, লড়াই করে, মিছিল করে, মিটিং করে, হরতাল করে, অবরোধ করে, আর আমাদের মৌলবী সাহেবদের অনেক করেও দিনের কথা বলতে গিয়ে এসছে যে আন্দোলনের মেজাজ হয়ে গেছে, একটা চিল্লা পাল্লা ডাক ডোক দিয়া একটু গরম বলতে পারলে অনেকে এরকম মনে করে যে আমার আজকের বয়ানটা ভালো হয়েছে, না, বয়ান ভালো তখন যখন আল্লাহ পাকের কোরআনের রঙে কথা বলা হবে, বয়ান ভালো তখন যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের রঙে কথা বলা হবে, সুন্নতের রঙে কথা বলা হবে। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি হাম্বলি মজাবের বড় আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, জমানার গাউস ছিলেন। হজরত বড় জিলার রহমতুল্লাহ আলাইহির মেজাজ ছিল যে কথা বলতেন মহব্বতের সাথে, সব বয়ানে মনে হইত যে মদ খুরগুলো সব জান্নাতে চলে যাবে, কি বুঝেন নাই, মদ গুরুরা মনে করতো আল্লাহ তাহলে তো আমরাও জান্নাতে জায়গা পাবো বুঝা যায়, এইরকম একটা ভাব। এ ওনার বয়ানের রঙই ছিল রহমতের শানওয়ালা, মহব্বতের শানওয়ালা। চল্লিশ বছর একটা না এই রঙে উনি বয়ান করছেন, চল্লিশ বছর। কি আমার কথা বুঝেন নাই ভাইরা? হ্যাঁ, কিছু লোক আছে একটু মেজাজ গরম বলা বয়ান করে, মিয়া খালি ঠান্ডা বস করে মেয়ের একটু টাইট দিয়ে বস করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাম্মা যান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক স্ত্রীকে বলছেন, লা তু কি ফায়ুরুকা আলাইকি, তুমি এই কষাকষি করো না, টাইট দিও না, উপর থেকে আল্লাহ তোমার টাইট দিবে। কি কথা বুঝেন, তুমি নরম থাকো আল্লাহ পাক তোমার সঙ্গে নরমই করবেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, হ্যাঁ, এই জমিনওয়ালাদের সঙ্গে হে জমিনবাসীরা তোমরা নরম থাকো, তা আসমানওয়ালার পক্ষ থেকে তোমরা নরমি পাবে, দয়া পাবে, মহব্বত পাবে, স্নেহ পাবে, ক্ষমা পাবে। হ্যাঁ, শুনতেছেন ভাই? হ্যাঁ, কি বলতেছিলাম, চল্লিশ বছর পর্যন্ত রহমতের কথা বয়ান করতেছেন, রহমতই রহমত, সত্যি সত্যি কোরআনের রহমতের বয়ান আজব একেবারে। আর রহমতের বয়ান আপনি কি শুনবেন, আর রহমতের বয়ান শুনবেন কি, যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের পরম প্রিয় চাচা হজরতে হামজা রাজিয়াল্লাহ তাল্লাহকে যেই লোকটা নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে হত্যা করল, পরে এক পর্যায়ে মহান দয়াময় আল্লাহ সেই লোকটাকে ঈমান নসিব করলেন এবং তিনি সাহাবিদের কাতারে মর্যাদা লাভ করলেন এবং সারা দুনিয়ার ওলিয়া উলিয়া আবদাল গাউস কুতুবদের চেয়ে তার মর্যাদা কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহ পাক তাকে দান করলেন। ভাই, এত বড় আশ্চর্য রহমতের ঘটনা, এটা কি সীমাহীন রহমতের ঘটনা না, কি বলা যায়, আল্লাহ পাক রহমতের শান। হ্যাঁ, দোষ দোষ, অন্যায় অন্যায়, দোষ করা চাই না, অন্যায় করা চাই না, মা বাবাকে গালি দেওয়া চাই না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা চাই না, স্ত্রীর উপর জুলুম করা চাই না, স্বামীকে কষ্ট দেওয়া চাই না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া চাই না, কারো হক নষ্ট করা চাই না, যেটা অন্যায় সেটা অন্যায়। কিন্তু তাই হল যে একটা মানুষ মানুষ, আর আল্লাহ পাক তাকে দুনিয়ার সমস্ত পশুদের চেয়ে এই লোকটাকে বড় মর্যাদা দিয়েছেন এইভাবে যে বাবা আদমের আওলাদ তাকে বানাইছেন, আপনি আমি তাকে মনে করলাম এটা একটা সুর নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, কি ভাই কথা বুঝেন নাই, তো আল্লাহ পাক তাকে দিলেন আদমের সন্তানের সম্মান আর আপনি আমি তাকে মানলাম সুর, তাহলে কঠিন অপরাধটা কত কঠিন হল, কঠিন হল না হালকা হল, ভয়ঙ্কর কঠিন। যে একজনে আল্লাহ পাক যাকে বাচ্চার ঘরে পাঠাইলেন, আপনি বললেন তার এই বেথরের বাচ্চা, বাচ্চার ছেলে বেথরের বাচ্চা হয় কেমন, তা আদমের সন্তান তাকে আপনি আর নিকৃষ্ট হবার সুযোগ কোথায়। আমার ভয় এজন্য আমরা নিজের চিন্তা নজর আখলাককে উন্নত বানানোর চেষ্টা করি। হযরত বড়বী জিনার রহমতুল্লাহ আলাইহ চল্লিশ বছর পর্যন্ত রহমতের রঙে কথা বলার পর একদিন মনে মনে ভাবলেন যে আমি সারা জীবন রহমতের কথা বলি, আল্লাহ ভক্ত জান্নাতও বানাইছেন জাহান্নামও বানাইছেন, আল্লাহ ভক্ত এটাও বলছেন যে ন্যাক আমল করলে জান্নাত দিব পুরস্কার দিব, আবার গুনাহ করলে অন্যায় করলে আমি শাস্তি দিব জাহান্নামও ফেলব, দুটো তো বলছেন। তা আমি তো একটাই বলি, আমি তো সবসময় খালি রহমতের বয়ান করি, তো ঠিক আছে, তো আজকে থেকে আমি আল্লাহর আজাবের বয়ান করব। তো নবীদের উপরে ওহি নাজিল হয়, জিবরীল আমিন ওহি নিয়ে আসেন, আর কামেল ওলি যারা হন কুরআন হাদিসের নূরের রঙে, নূরের আলোকে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু তাদের অন্তরে এলহাম করেন, অর্থাৎ আল্লাহ পাক হেদায়েতের কথা কথা তাদের অন্তরে ঢালেন, আল্লাহ পাক নিজে তাদের অন্তরে কথা ঢালেন, হেদায়েতের কথা ঢালেন, যেটা কোরআন হাদিসের একদম মোতাবেক হয়, অনুকূল হয়, তো তারা বুঝতে পারেন যে এটা যদি কোরআন হাদিসের মোতাবেক আমার অন্তরে আল্লাহ ঢালছেন, এই ঢালাটাও তারা বুঝতে পারে, এটা তারা অনুভব করতে পারে। এক লোক এক চিৎকার দিল, পরে কাঁপতেছে, লম্বা হয়ে গেছে, কিরে কি হল, আপনি আমি কিছু দেখলাম না, কিন্তু চিকো অনেকটা তার কারেন্টের ওর গায়ে লাগছিল, আপনি আমি কিছু টের পাই নাই, ওই লোক তো শেষ, কি কথা বুঝলেন, আপনি আমি তো টের পাইনি কিন্তু সে তো টের পাইছে। আমার প্রিয় বন্ধু, আল্লাহ পাক উর্দু জগৎ থেকে গোপন তারে যার সঙ্গে কথা বলেন সে টের পায় যে আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলতেছেন। তুমসা কোই হমদম কোই দম সাজ নেই হ্যায় বাতে তো হ্যায় হরদম মগর আওয়াজ নেই হ্যায়। হকিমুল উম্মত ফারুক নবর আল্লাহ তাআলা বরকতে বলতেন, প্রিয় মাওলা তুমি যে কথা বলো আমি শুনি কিন্তু শব্দ নাই, বিনা শব্দে কথা শুনি। হযরত বড় পীর জিলানি রহমতুল্লাহ আলাইহিকে ওই দিন আল্লাহ পাক তার অন্তরে অন্তরে বললেন যে আব্দুল কাদের, 40 বছর যে তুমি আমার বান্দাদেরকে রহমত আর দয়ার কথা শুনাইলা, তোমার 40 বছরের এই বয়ানের পরে আমার রহমতের দরিয়া কি শুকিয়ে গেছে যে আজকে তুমি তাদেরকে আজাবের কথা শুনাইতে শুরু করছো। হযরত বড় পীর জিলানি মাফ চাইলেন এবং বললেন যে আল্লাহ আমি বাকি জীবন মৃত্যু পর্যন্ত আপনার বান্দাদেরকে রহমতের কথাই শোনাব, সারা জীবন রহমতের কথাই শুনে গেছে। আমার ভাইয়েরা, হযরত বড় পীর জিলানির দ্বারা লাখ কোটি মানুষ হেদায়েত পায় নাই, জান্নাতের পথ পায় নাই, জাহান্নাম থেকে নাজাতের পথ পায় নাই, আর আল্লাহর বলিদের বিভিন্ন শান হয়, আর গুলেরা রঙ বুয়ে দিগার আছে, এক এক নবীর আল্লাহ পাক এক এক রং দিতেন। মুসা আলাইহিস সালামের এক রং ছিল, হযরত মুসা আলাইহিস সালাম রাগ টাগ করতেন, কি ভাই কথা ঠিক না, হযরত ঈসা আলাইহিস সালামের রং একটু নরম রং ছিল, হ্যাঁ এক এক নবীর এক এক রং ছিল। আউলিয়াদের মধ্যে আল্লাহ পাক এক একজনকে এক এক রং দেন, তো আল্লাহ পাকের তরফ থেকে যে কথা আসে সে কথার মধ্যে নূর থাকে, আসর থাকে, তাসির থাকে, বরকত থাকে, এটা মানুষের জিন্দগিতে সুন্দর ফল ফলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, যে দুনিয়াটা আল্লাহ পাক তো বানাইছেন, হাজারো মানুষ হাজার কাজ করে, হ্যাঁ কেউ মন্দিরে যায়, কেউ গির্জা যায়, আর কেউ মসজিদে যায়, মন্দিরওয়ালা মন্দিরের মজা পাইতে থাকে, কি পায় সেখানে গিয়ে, গির্জাওয়ালা গির্জার মজা পায়, কিন্তু মসজিদওয়ালারা মসজিদের মজা পায়, মসজিদের মধ্যে সর্বক্ষণ চিমাহি নূর নাজির হতে থাকে। প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জিজ্ঞাসা করল, এই পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা কোনটা, সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান কোনটা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তো জানা নাই, জিবরীল আমিন তো আসতে থাকেন আমার নিকট, আসলে পরে আমি তাকে জিজ্ঞাসা করব, আমি জানলে তারপরে বলব। আমার ওই কথা খেয়াল করতেছেন আপনারা, ইসলামের শিক্ষাটা এত পবিত্র, এত পরিচ্ছন্ন, এক কথার মধ্যে হাজারো হেদায়েতের রাস্তা থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, উতিত ইলম আল আব্বালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক এই পৃথিবীতে এই পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল নবী রসুল এবং সকল মানব জাতিকে সমস্ত মাখলুকাতকে যত ইলম দান করছেন, হেদায়তের যত জ্ঞান দান করছেন, একলা আমাকে সবটা দান করছেন। সে রসুল্লাহ সাল্লামের এরমের ভান্ডার কত সীমাহীন, তিনি কি আর কোন এরকম কথা বলার দরকার আমি জানি না, কিন্তু তিনি তো বললেন যে এটা আমার জানা নাই, আমি জিবরীল আমিন থেকে জানব তারপরে বলব। কিন্তু আশ্চর্যের বিষয়, নবী হইয়া তিনি এবং আউয়ালিন আখিরিন পূর্বের এবং পূর্ববর্তী পরবর্তী সকলের এলমের পুরা ভান্ডারের আল্লাহর তরফ থেকে এই অনুগ্রহ প্রাপ্ত হওয়ার পরেও তিনি বললেন আমি জানি না, এই বিষয়টা আমার জানা নেই। আমরা আজকে এই জমানাতে এমন লোকজন তৈরি হয়েছি, কয়েকদিন মাত্র দিনের কয়েকটা কথা শিখলে বহু লোক এখন দাবি করতে শুরু করে আমি একজন আলেম হয়ে গেছি। কিভাবে আপনি আলেম হলেন? কেন আমি যে কটা কথা জানি কটা কথাটা আলেম, কি কথা বুঝেন না? তাই এরকম যে সরাসরি কখন যে অনেক মানুষ আছে মা বাপ ছোটবেলা সরাসরি কখন পড়ছিল, হ্যাঁ সেই সরাসরি কখন পড়ায় দেয় ঘরে বুঝে বুঝে স্কুলে পড়ে আছে বাচ্চা, ঘরে মা বাবা বলে ক সর সর পরে সেও বড়দিন গিয়া দাঁড়ায় গেল, এখন কি করে বললো আমি মাস্টার। বাবা বলল যে আরেকজনে বাবরে জিজ্ঞেস করলো কাকা আপনি কি করেন, আমি প্রফেসর। কি ব্যাপার? আমার বউ সরাসরি পড়ে মাস্টার আর আমি এই বিসিডি পড়াই আমার বলার, সেই জন্য আমি প্রফেসর। সরাসরি পড়ায় মাস্টার হয়, এবিসিডি পড়াইলে ঘরের মধ্যে প্রফেসর হয়, নিজেকে কেউ দাবি করছে আজ পর্যন্ত? এইরকম জ্ঞানের মাথা তো লোকজন এখনো খায় না দুনিয়ার লাইনে, কিন্তু আখিরাতের লাইনে লোকদের কি হল, অহংকারের ভূত এমনভাবে কাঁধে চাপল যে দিনের সামান্য কথা কটা শিখলে ইবলিসের ধোকায় পড়ে এখন বলতে থাকে আমিও আলেম, আমি অনেক আমলের কথা জানি, অনেক আমলের সব জানি, ফজিলত জানি, অনেক মুসলমানদের আমিও দিন ইমান আমল শিক্ষা দিই, আমিও আলেম, আমিও দিনের শিক্ষক, আমিও নায়ক রসুল। আমার ভাইরা এগুলি এমনি এ সকল বুলি আওড়ায় নিজে মজা পাওয়া যাবে, লোকদেরকে হয়তোবা ধোকাগ্রস্ত করাও যেতে পারে, কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে এই মুখ নিয়ে দাঁড়ানো কি যাবে? কি হলো মানুষদের? আমি বললাম আমি নায়ক রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বললেন যে না তুমি আসামি, তা আমি কিসের নায়ক রসুল? কি হলো, কোন বিপদে আজকে মানুষদেরকে বায়া করছে? আল্লাহ আমাদের মাফ করেন, আমাদেরকে আপনি রক্ষা করেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরীল আমিন আসলে তা আমি জিজ্ঞাসা করব। জিবরীল আমিন আসতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, ইহুদিরা আমাকে জিজ্ঞেস করছে, আমি তো উত্তর দিতে পারিনি, বিষয়টা কি? জিবরীল আমিন বললেন যে এটা আমারও জানা নেই, আমারও জানা নেই, সমস্ত নবীর রসূলদের নিকট সারাটা জীবন যিনি আসমান থেকে এলমের ভান্ডার নিয়ে আসছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর নিকট আসমানে কিতাব আসমানের এলমের ভান্ডারের পরিবেশক জিবরীল আমিন। তিনি বলেন আমিও জানি না। শুনতেছেন ভাই আপনারা? হ্যাঁ, দুই চার দশ কথা মুখস্থ করার পরে আজকে আমরা জিবরীল হয়ে যাই, কি হল ইন্না লিল্লাহ। শুনে হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী খান রহমতুল্লাহ আলী বলেন, মুসলমান ভাইরা ইবলিস বড় আলেম ছিল, বড় আবেদ ছিল, বড় আরেফ ছিল, তারপরে মরদুদ হল। কেন? এই নফস তাকে মরদুদ বানিয়েছে, আমিত্ব, আমি কিছু, আল্লাহ পাকের কথার সামনে যুক্তি খাড়া করছে, আল্লাহর কথার সামনে নিজেকে মিটাইতে পারে না, ওখানে মার খেয়ে গেছে, মরদুদ হয়ে গেছে। আমরা কি মরদুদ হওয়ার পথ ধরবো না হেদায়তের পথ ধরবো? হেদায়তের পথ হল নিজেকে মিটান, হাজার এলেম সত্ত্ব আমি কিছু না, হাজার আমল সত্ত্ব আমি কিছু না, আমার আল্লাহ আমাকে মাফ করে দিলে তাহলে আমি বড় কিছু, আর তিনি মাফটা করলে আমি ধ্বংস এবং বরবাদ, আমি ধ্বংস এবং বরবাদ। আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের থেকে দ্বীন শিখতে পারি না, তাদের থেকে ইমান শিখতে পারি না। আমরা বলি যে আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করি, সাহাবীওয়ালা দ্বীন ইমান আমরা চাই, সাহাবীওয়ালা দ্বীন ইমান আমাদের মধ্যে আসুক, উম্মতের মধ্যে আসুক, কিন্তু ফের আমরা করি অহংকার, যাই অহংকারের পথে, যাই নমরুদ ফেরাউনের ইবলিসের পথে, চলি সেভাবে, বলি সেভাবে, ভাবি সেভাবে, তাহলে আমরা সাহাবীওয়ালা রং পাবো কিভাবে? সাহাবিদের ইমানের রং কোথেকে আসলো? হ্যাঁ, সাহাবিদের ইমানের রং কি ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন, একটা জানোয়ার দেখে বললেন, আহা, আমিও যদি একটা এরকম জানোয়ার হইতাম তো কালকে আমার কোন হিসাব কিতাব হইত না। আহা, আমার আমি আবু বকর কালকে আমাকে হিসাব হবে, আমার কি উপায় হবে? এত বড় যিনি উম্মতের মধ্যে আল্লাহর নবী রসুলদের পরে যিনি সমস্ত এই উম্মত না সকল উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন। এলেন ভুলে গেছেন, আমল ভুলে গেছেন, দান ভুলে গেছেন, সৎকার ভুলে গেছেন, সারা জীবনের সব জিহাদ ভুলে গেছেন, সব দাওয়াত তাবলীগ ভুলে গেছেন, সমস্ত কুরবানি ভুলে গেছেন। কি কথা? এজন্যে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের আজমতের সামনে এরকম নিজেকে মিটাইছেন। হ্যাঁ, মা ফজিল আবু বকর বিকাসরতে সালাহ ওয়ালা বিকাসরতে সিয়াম ওয়ালা বিকাসরতে সাদাকা ওয়ালা বিকাসরতে তিলাওয়াতুল কুরআন ওয়ালাকিন বিশাইইন বাকারা ফি কলবিহি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর এরকম ছিল, সে অন্তরটার রঙের কারণে সব আমল তার এত বেশি দাম বলা ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন, দেখলেন এক জানোয়ার বাগানের মধ্যে, তিনি তখন বললেন, আহা, আমি যদি এরকম একটা জানোয়ার হইতাম যে জানোয়ার ঘাস কুটা খায়, আমি ওমর মাটিতে বিড়ি যেতাম কালকে আমাকে, আমার হিসাব হইত না। হায়, কালকে আমাকে আমার কি উপায় হবে? সাহাবিওয়ালা ইমান, সাহাবিওয়ালা আমলের কথা আমরা বলি, কিন্তু সেই রং আমাদের মধ্যে করতে কোথায় পয়দা হল? আমরা তো দাম্ভিক, আমরা তো অহংকারী, আমরা তো সীমা লঙ্ঘনকারী, আমরা তো নিজেকে মিটাইতে পারি না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের ইসলাহ করে দেন, হেদায়েত নসীব ফরমায়া দেন। জিবরীল আমিন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নিকট যাই, আমি জিজ্ঞাসা করে আসি। ভাই আপনারা শুনতেছেন? হ্যাঁ শোনেন ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের এই এলাকায় প্রথম আসছি, আপনাদেরকে দেখে আমার মহব্বত লাগে এবং ভালো লাগে, দেখলে মনে হয় যে নেক মানুষ, ভালো মানুষদের সঙ্গে আমি বসছি। আমরা আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আল্লাহর দিনের জন্য কবুল করেন, হায়াতে আল্লাহ বরকত দান করেন ইনশাআল্লাহ তাআলা। আমি সারা দেশে এই অল্প বিহুত একটু সফর করার চেষ্টা জানে যতটুকু কুলায় করি, এই বক্তা হওয়ার জন্য না, বরং মুসলমান ভাইদের সঙ্গে দু চারটা দিনই কথা এজন্য বলা যে যাতে করে আল্লাহ পাক খুশি হয়ে যান, বা মুসলমান ভাইদের মধ্যে দিনই জিন্দগি, ইমানি জিন্দগি জিন্দা হয় এবং চাঙ্গা হয়। আল্লাহ আমাদের সকলকে সফল কাম বানায় দেন, কামিয়াব করে দেন। এই একটা মনের নেশা এবং পিপাসা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের দয়ার এবং মেহরবানির বদৌলতে, এটা আমার নিজের গায়ের কোনো জোরে না। হ্যাঁ, তারপরে ভুল ত্রুটি তো অসংখ্য, আল্লাহ তাআলা মাফ করে দেন। হ্যাঁ, তো জিবরীল আমিন আল্লাহ পাকের নিকট গেলেন, জিজ্ঞাসা করলেন, জানলেন পরে আসছেন। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাকে বললেন, তো এইবার আমি গেছি, গিয়া আল্লাহ পাকের নিকট এই জিজ্ঞেস করলাম, আমার এই সমস্ত রবি রসুলদের নিকট এলম আনার জন্য আল্লাহ পাকের নিকট কোটি কোটি বার আমি যাইতে থাকছি, কিন্তু আজকে আল্লাহ পাকের যত নৈকট্য নসিব হয়েছে, যত বেশি আল্লাহর কাছে গেছি, আমার জীবনে কখনো আমার কাছে যেতে পারিনি, এত নিকটে আর কখনো যেতে পারিনি। আল্লাহ পাকের সবচেয়ে বড় নৈকট্য আজকে আমার নসিব হয়েছে, আর সেটা হলো এই যে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দার নূরের পর্দা মাত্র বাকি ছিল, নূরের পর্দা মাত্র 70,000 বাকি ছিল। এর আগে কি ভয় ছিল আল্লাহ পাক, তো 70,000 নূরের পর্দার এই পাশ থেকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আল্লাহ যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা, এটা ইহুদিরা জিজ্ঞেস করছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি আমাকে জিজ্ঞেস করছেন। আল্লাহ পাক জাল্লা জালাল আমার ওয়ালু বললেন যে খায়রুল বিকায় মাসাজিদুহা আর শারুল বিকায় আসওয়াকুহা আও কামা কাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সারা দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে রহমতের জায়গা, সবচেয়ে বরকতের জায়গা, সবচেয়ে কল্যাণের জায়গা, সবচেয়ে দামি জায়গা মসজিদ আল্লাহর ঘর। কিভাবে কথা বলছেন, খায়রুল বিকায় আসওয়াকুহা, সারাটা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার। বলে এই বাজারে কি দোষ করছে, আমরা বাজারে লাউ কিনবো, কি কথা বুঝেন, এটা কিন্তু না বুঝে অনেকে মনে করে যে কি জানি বাজার বুঝার, এই তরকারির দোকান, আনারের দোকান, তারপরে কমলার দোকান, এগুলো সবগুলি বোধহয় বিপদ, কি কথা বুঝেন নাই, হ্যাঁ বাজারে কি দোষ করছে, মসজিদের দামটা কি জন্য সেটা আগে বুঝি, মসজিদের দাম কেন, মসজিদের দাম এই জন্য মসজিদে আল্লাহর বন্দেগি, মসজিদে আল্লাহ পাকের জিকির, মসজিদে আল্লাহর ধ্যান, মসজিদে আল্লাহর মহব্বত, মসজিদে আখেরাতের ফিকির, মসজিদে আল্লাহকে নিয়ে ব্যস্ততা, মসজিদে আখেরাতকে নিয়ে ব্যস্ততা, মসজিদকে আখেরাতের কামান, আখেরাতকে আবাদ করা, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা আর আল্লাহ পাকের জিকির, দুটো হলো মসজিদের হাকিকত, কি কথা বুঝেন নাই, মসজিদের হাকিকত কি, আল্লাহ পাকের গুনাহ থেকে বাঁচা আর আল্লাহ পাকের জিকির, বন্দেগী আল্লাহর জিকির, এটা হলো মসজিদের হাকিকত, আল্লাহর সঙ্গে থাকা, মসজিদ হল আল্লাহর সঙ্গে থাকা, আল্লাহর দিকে থাকা, এই। আর বাজার কি, বাজার হল যে হয় গুনাহ না হলে আল্লাহ থেকে গাফেল হওয়া, হয় গুনাহ না হয় আল্লাহ থেকে গাফেল হয়ে যাওয়া, এবার কথা খেয়াল করে শুনেন এবং বুঝেন, আর না হলে কিন্তু পরে মধ্যখানে ঠকবেন, হ্যাঁ শেষে কিন্তু গামছার তরকারির দোকানে যেতে পারবেন না, কারণ যেটা নিকৃষ্ট জায়গা ওখানে যাবেন কেমনে, কি কথা বুঝে নেই নাকি, আল্লাহর নবীকে আমরা তো মানছি কারণে আমরা মুসলমান, আল্লাহর নবী বলেন যে এটা নিকৃষ্ট জায়গা, তো নিকৃষ্ট জায়গা কি যাওয়া উচিত, হ্যাঁ তাহলে আমরা নিকৃষ্ট জায়গায় যাবো কেমনে, তাহলে তো বাজারে যাওয়া যাবে না, গামছাও কিনা যাবে না, লাউ তরকারি করে যাবে না, মাছও কিনে যাবে না, কি কথা বুঝেন নাই, যে এই কথা এটার মানে কি, যে সাধারণত মানুষ যখন বাজার ঘাটে যায় তো সেখানে গেলে হয় গুনাহ করে, সিনেমা দেখে, আর না হলে কোনো মেয়ে লোকের দিকে তাকায়, আর বেচা কিনা গোলমাল করে, ঠক দেয়, মিথ্যা কথা বলে, এরকম করে কিনা, এই তো গুনার কাজে লিপ্ত হয়। আরেকটা হলো যে গুনা নাই করুক কিন্তু আল্লাহর কথা খেয়াল থাকে না, ওই লাউ বেচতে আছে বেচতেই আছে, শাড়ি বেচতে আছে বেচতেই আছে, লুঙ্গি বেচতে আছে বেচতেই আছে, এরকম করে না, আল্লাহ পাকের দিকে ধ্যান নাই, কি কথা বলছেন, এই কারণে এই বাজার নিকৃষ্ট। কিন্তু কোন মানুষ যদি বাজারে যায় দোকান করে, ব্যবসা করে, বাণিজ্য করে, কিন্তু আল্লাহ পাকের হুকুমও স্মরণ রাখে, গুনাহ একটাও করে না, হ্যাঁ গুনাহ একটাও করে না, এবং সে আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকে, আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহ থেকে গাফেল হয় না, দুইটা কাজ, গুনাহ করে না, আল্লাহ থেকে গাফেল হয় না, আল্লাহ পাকের জিকির ছাড়ে না, আল্লাহ পাকের ধ্যান থেকে খালি থাকে না, তাই এই লোক বাজারে ছাই কেউ জান্নাতের মধ্যে আছে, কি কথা বুঝেন নাই, তার দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাজিরুস সাদিকুল আমিন মা নবীন ও সিদ্দিকীন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যবসায়ী যে ব্যবসা বাণিজ্য করে কিন্তু সে আল্লাহ পাকের হুকুম মোতাবেক করে, সততার সঙ্গে করে, আমানতদারির সঙ্গে করে, আল্লাহকে রাজি রেখে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মধ্যে থেকে করে, তাহলে তার মর্যাদা এত বড় হবে কিয়ামতের ময়দানে রবি রাসূলদের সঙ্গে তার হাসর হবে। কি কথা বুঝলেন? তাহলে কি হল, বাজারে থাইকেও সে বাজারে নেই, বাজারে থাইকেও সে বাজারে নেই, বাজারে থাইকেও সে আল্লাহর সঙ্গে আছে, বাজারে থাইকেও সে নূরের মধ্যে আছে, বাজারে থাইকেও সে আল্লাহ পাকের জিকিরের মধ্যে আছে, বাজারে থাইকেও সে রহমতের আমলের মধ্যে আছে। এখন আপনাদের কাছে পরিষ্কার হয়েছে কি এখন কি লাউর দোকান করা যাবে? হ্যাঁ, এখন গামছা এবং লুঙ্গি এবং শাড়ির দোকান করা যাবে? আজকে অনেকে খুশি হয়েছে, হুজুর আমাদের খুব বাঁচাইলেন, বড় কি বলতেছি আল্লাহ পাক লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং শুনেন, এই তো হাদিস শরীফ শুনাইলাম আর তাহাদুর সদুক আমি, এইবার আপনাদেরকে কোরআন শরীফ থেকে দলিল দিই। মহান রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে বলছেন ফাইজা কুযিয়াতিস সালাতু ফানতাশুরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, যখন তোমাদের নামাজ শেষ হল, হ্যাঁ, ফানতাশুরু ফিল আরদ, এইবার তোমরা জমিনে যাও, বিভিন্ন জায়গায় যাও, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, এবং তোমরা আল্লাহ পাকের অনুগ্রহ এটা তালাশ করো, কামাই করো, অর্জন করো। কি সেটা আল্লাহ পাকের অনুগ্রহ? কি সেটা ফজলুল্লাহ মানে কি? এখন একজনের কিছু কিছু হুজুররা ইদানিং শুরু করছে, এরা নিজেরাই কোরআন শরীফের নতুন মুফাসসির, বড় বড় কয়েক লক্ষের মজমা পাইলে মনে করে এই মজমা আর কে আছে, সব আমাদেরই লোক, কোরআন শরীফের তর্জমার ব্যাখ্যা আমি যেটা করি সব আমার লোকেরা তো মানবেই। এখন এরা ফজলুল্লাহ তর্জমা করে দাওয়াত আল্লাহ, দাওয়াত তাবলীগের কাম করা। কি কথা বুঝেন না? যে আল্লাহ পাক বলছে, আল্লাহ যেটা বলছেন সেটা হল নামাজ শেষ করো, এখন গিয়ে হালাল রিজিক কামাল করো, সোজা কথা। কিভাবে কথা বুঝেন না? এটা হল সরাসরি এই আয়াত পাকের উদ্দেশ্য এবং এটা ফাইনাল। কিন্তু কিছু হুজুর এরা আবেগের ছুটে সব মুসলমানদেরকে খেতের থেকে উঠে, দোকান থেকে উঠে নিয়ে দাওয়াতের কামাল লাগান দরকার। কিছু আমাদের দোস্ত বাবরা এরকম লাগছে, তারা বলে কেমনে করলে এটা হয়, কোরআন শরীফের আয়াতটা কই? আরে বাবা, এইটারে নিয়ে টানা হেঁচড়া করো কি জন্য? দাওয়াতের কথা কোরআন হাদিসে আর নাই নাকি? কি এই লোকগুলো মাথা পাগল হয়ে গেছে, একদমই মাথা পাগল। অথচ শুনতেছেন না আপনারা? হ্যাঁ, খেয়াল করে শুনেন, আর না হলে ঠকবেন। দেখেন যে আমরা যে মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় আমরা দোয়া পড়ি না? মসজিদে ঢুকতে সময় দোয়া পড়া লাগে, ডাইন পাও মসজিদের মধ্যে আগে দেওয়া, আর ঢুকতে সময় আগে বিসমিল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া, এবং বিসমিল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া, ডাইন পাও আগে দেওয়া, আর ঢুকতে সময় দোয়া পড়া শূন্য। এবং যখন ঢুকলাম তো এর থেকে আমি নিয়ত করবো, পাঁচটা শূন্য ধরো না, এই এক একটা শূন্যতে সুন্নতের উপর আমল করলে সবচেয়ে সর্বনিম্ন অন্তত দশটা নেকি হবে, তো পঞ্চাশটা নেকি হয়ে যায়। আর যখন বাইর হবে মসজিদ থেকে, তখনও আগে বিসমিল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া, আর বাম পাও দিয়ে বাইর হওয়া, আর বাইরের সময় দোয়াটা পড়া, চারটা শূন্য ছিল না? কি কথা বুঝেন নাই? আর যখন মসজিদ থেকে বাইর হবো, জুতা যাদের পড়তে হবে, তো জুতা আগে কোন পায়ে পড়বে? আগে ডান পায়ে, তারপরে বাম পায়ে পড়বে। কটা হলো এখানে? এসে আবার পাঁচটা শূন্য, এই দশটা শূন্য হয়ে যায়। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তো কত বড় কাম হয়ে যায়। হ্যাঁ, আর তাছাড়া যদি মসজিদে যাওয়ার সময় জুতা পায়ে থাকে, খোলা তো লাগবে, খুলতে সময় কোনটা আগে খুলবে? বাম পায়েরটা আগে খুলবে, তারপর ডাইন পায়েরটা খুলবে, সেখানে সেটা মিলে নিতে এগারো শূন্য হয়ে যায়। আল্লাহ আকবার, একশো দশ নাকি হয়ে যায় তাহলে, এত বড় কাজ। তা আমরা যখন মসজিদে ঢুকি তখন বলি কি, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, কি বলো, আল্লাহর ঘরে ঢুকবো না, বড় জায়গায় গেলে বড় জিনিস চাইতে হয়, বড় জায়গায় গেলে বড় জিনিস চায়, আল্লাহ পাকের ঘরে ঢুকবা, ঘরেই যখন ঢুকতে দিতেছেন বলো আল্লাহ মাফতা আলী, হে আল্লাহ আমার জন্য খুলে দেন আবু আবার রহমতি, আপনার রহমতের সবগুলো দরজা, আপনার রহমতের সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন। তা আল্লাহর ঘরে ঢুকবে, রহমতের সব দুয়ার খুলে দিলে একদম জান্নাতের ফয়সাল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কি ভাই কথা পরিষ্কার কিনা? এইবার যখন মসজিদ থেকে বাইর হয় এখন বলে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফযলি। আপনারা খেয়াল করে শুনবেন, কিন্তু আলেম ওলামা মৌলভী সাহেবরা আছেন তারা কিন্তু তালবে ইলম বাইরা, খেয়াল করে শুনবেন। এখানে আমি ব্যাখ্যা করতেছি যে কিভাবে কিভাবে এইখানে তর্জমাটা যারা করতেছে এটাকে ফজলুর রহমানের দাওয়াত, একটা নিশ্চিত একটা একটা বিভ্রান্তি, একটা মন গড়া কথাবার্তা, এটার প্রমাণ পেশ করতেছি আমি। হ্যাঁ, সেটার প্রমাণ পেশ করতেছি, কোরআন যেটা বলে সেটাই কথা, মন গড়া কথা বললে সেটা গুমরাহ। হ্যাঁ, তো ওখানে বললাম কি, আবু আবা রহমতি, আবু আবা রহমতি, এটা না যে মিন আবু আবি রহমতি, আল্লাহ আপনার রহমতের দুয়ারের কিছুটা খোলেন, কিছুটা খোলেন এটা বলি নাই, ওখানে বলছি আল্লাহ আপনার রহমতের দুয়ার সবগুলো খোলেন যাতে আমি জান্নাতে ঢুকতে পারি। কিন্তু এখানে যে আপনার বাইরে হওয়ার সময় আল্লাহ মিন্নি আসালুকা মিন ফাজলি মিন তাবিজিয়া, হে আল্লাহ আপনার ফজলের কিছুটা আমারে দেন, কিছুটা মিন মানে কিছুটা, ভাই কথা শুনতেছেন না? তো আল্লাহ রহমতের কি কিছুটা দরকার না সবটা দরকার? তো মিন ফাজলি আল্লাহ আপনার রহমত ফজল, ফজল মানে যদি দাওয়াত হয় অর্থ কি দাঁড়াবে, যে আল্লাহ দাওয়াতের কিছুটা খোলেন আপনি আমার জন্য, কিছুটা চাই, এটা কি অর্থ হল? কোন তো অর্থ নাই এখানে। ফজলুন মানে হে আল্লাহ আপনার রিজিকের বিশাল বড় ভান্ডার আছে, ওইখান থেকে আমার এই জীবনে যা দরকার এই অল্প কিছু লাগবে এটা আমার দেন, পুরো আপনার রিজিকের ভান্ডারের সবটা তো আমার লাগবে না, ওইখান থেকে আমার কিছু দিলে আমার কাজ হয়ে যায়, আমি বিরাট ধনী হয়ে যাই, ওখান থেকে আমার কিছু দেন, ওখান থেকে আমার কিছু দেন। তা হাতেম তার দিওয়ারে কেউ যদি গিয়া যদি বলে যে হুজুর আমার কিছু দেন, হাতেম তাকে এক মুঠ দিবে? হাতেম তার চরিত্র এরকম, ওই দুয়ারে দাঁড়াইলেই বিশাল দিয়ে দিয়েছে, বিপুল পরিমাণে দিয়ে দেয়। মহান আল্লাহর নিকট যখন বন্দা বলে আল্লাহমিনি আসালুকামিন ফজলি, হে আল্লাহ আপনার ফজল আপনার অনুগ্রহের থেকে কিছু আমারে দেন, তার মানে আমার পুরো জিন্দগির রিজিক যা দরকার আপনার অফুরন্ত ভান্ডার থেকে একটু কিছু দিলেই তো আমার কাজ হয়ে যায়, সেটা দেন। এই ফজল মানে নিশ্চিত রিজিক, ঠিক কোরআন শরীফের আয়াতে অর্থাগু মিং ফাজিল্লাহ, ওখানে মিং হে আল্লাহ আপনার অনুগ্রহের থেকে কিছু আমাকে দেন, ওই কিছু মানে সেটাও রিজিক, যে সেটাকে দাওয়াতের অর্থ করো সম্পূর্ণ গুমরাহ। শুনতেছেন ভাই আপনারা? বুঝুন হুজুররা কথা কেন বুঝবেন, করতে পাগড়ি বেঁধে বসে আছে। হ্যাঁ, এসব বয়ানোর সময় তো পাগড়ি খুলে শোনা দূর জোশ দরকার ছিল, এমনি মহাব্বতে বলতেছি এটা যে হুশ আসে শোনা জরুরি কিনা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো দেখেন কি আল্লাহ পাকের শান। হ্যাঁ, তো রব্বুল আলামিন যখন কোরআনে নিজে বলতেছেন যে যখন নামাজ শেষ হল কোথায় নামাজ পড়ছে, মসজিদে, আল্লাহ পাক নিজে নির্দেশ করতেছেন যাও পান্তা শুরু বিলার, এখন তোমরা যাও জমিনে যাও, খেতে যাও, দোকানে যাও, অফিসে যাও, বাজারে যাও, পান্তা গুমিন ফাজলিল্লাহ, ওখানে আমি যে রিজিক দিব ওখানে রাখছি জায়গায় জায়গায়, ওইখানে হাত পড়ানো ছাড়ো ওই সুরতে আমি রিজিক পাঠাই দেব। এই আয়াত পাঁচ থেকে প্রমাণ হয় বান্দাদের উচিত হালাল রিজিকের জন্য চেষ্টা করা। কি কথা বুঝে আসছে? এখানেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই অক্তাহু মিন ফাজলিল্লাহ এই আয়াতে পাকের তাফসীর নিজে করে বলছেন, কাসমুল হালালে তলাবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কাসমুল হালালে ফরিজা বাদাল ফরিজা, যে আল্লাহ পাকের ফরজ হুকুম আদায়ের পর হালাল রিজিক উপার্জন করা ফরজ, এটাই আয়াতে পাকের তাফসীর। আল্লাহ পাকের যে অনুগ্রহ মানে হালাল রিজিক তুমি তালাশ করো, আল্লাহ নির্দেশ দিলে এটা ফরজ হবে না, হালাল রিজিক উপার্জন করাও ফরজ, নামাজ ফরজ, এই ফরজের পরে ফের তুমি আল্লাহ হালাল রিজিক উপার্জন করো এটাও তোমার জন্য ফরজ। আল্লাহ রসুল ব্যাখ্যা করে বলতেছেন যে এটা হালাল রিজিক উপার্জনের কথা। আর তুমি মৌলভি সাহেব আওয়াম সাধারণ মুসলমান যাদের কোন খোঁজ খবর নাই দিন সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে তাদেরকে বুঝাইয়া দিলা এ আয়াতে দাওয়াত দেওয়ার কথা কইছে। আর কিছু কম পড়ুয়া মৌলবী যারা মাদ্রাসায় পড়ে কোন কিতাব কুতাব কিচ্ছু বুঝে না কোন রকম হুজুররা বলে যে থাক দেখি আসছে যখন স্কুল কলেজে যাবে পড়ে লিখে অন্তত কিছু না কিছু মশলা মশাইল শিখুক কথাবার্তা শিখুক। এই মৌলভি সাহেব মানুষের মালুন সব বলে এবং সেও ঢুল পিটা মিম বলে দাঁড়ায় বলে হ্যাঁ এখানে দাওয়াতের কথা কইছে। হ্যাঁ বেহেলেম কোথাকার হ্যাঁ এলেম কালাম কিছু নাই কোরআন শরীফের নামে মিশা কথা কর মিয়া ধোকাবাজি করো তবা করো মিয়া এরকম গুনার কাজ করতেছ কোরআনকে বিকৃত করো জঘন্য গুনায় কবিরা করতেছ তবা করো ফরজ তোমাদের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে দিনের দাওয়াত দেওয়া এটা একটা রেক আমার দিনের দাওয়াত চলছে চলতে থাকবে তাই বলে তুমি কোরআন শরীফের অর্থ এদিক সেদিক থেকে বলার দরকার নেই কি কথা বুঝুন নাই রোজার অর্থ নামাজ এটা বলার দরকার আছে নামাজ নামাজ রোজা রোজা এলে হজের অর্থ এটা হজ আপনারা কি হজ না হ্যাঁ বলে আরে মিয়া হজ কি আল্লাহ তো হজ মানে নামাজ হজ মানে নামাজ হজ মানে হজ নামাজ মানে নামাজ ওই রকম যেখানে আল্লাহ পাক যেটা বলছেন উদুইলা সাবিলি রাব্বিকা আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলছেন আমার দিনের দিকে ডাকো এটা তো দাওয়াতের কথা তুমি ওইখানে গিয়ে ঢুকছো কি জন্য ওইখানে তো আল্লাহ পাক হালাল রিজিক তালাশের নির্দেশ জারি করছেন। যাই হোক তো ওই আমি যেটা বলতেছিলাম এটা তো প্রসঙ্গক্রমে আসছে মূল কথা ছিল যে আল্লাহ যখন নিজে বলেন রিজিক তালাশ করো তো রিজিক তালাশ করতে গেছেন ওর রিজিক গামছা ওর রিজিক হলো শাড়ি আজকে শাড়ি কিনা লাগবে ওর রিজিক হলো লুঙ্গি আজকে লুঙ্গি কিনতে হবে ওর রিজিক হলো চাউল চাউল কিনতে হবে ওর রিজিক হলো সিম তরকারি কিনতে গেছে ওর রিজিক হলো মসুরের ডাল কিনতে গেছে এটা তো বাজারে পাওয়া যায়। আল্লাহ নির্দেশ করছেন এগুলো কিনতে এগুলো গ্রহণ করতে এগুলো উপার্জন করতে এর জন্য বাজারে যাওয়া লাগবে এ যদি আল্লাহর হুকুম পালনের জন্য যা তাহলে সে নিকৃষ্ট কাজের জন্য গেল ফরজ পালনের জন্য গেল। হ্যাঁ ওইখানে যেই কারণে বাজার নিকৃষ্ট সেই কাজগুলো না করলেই হল সেটা হলো গুনাহ করা আর আল্লাহ থেকে গাফিল হওয়া। পরিষ্কার হলো কিনা আর একটা আয়াত পেশ করি তাহলে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ এটাও পরিষ্কার হয়েছে যথেষ্ট। আর একটা কি কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আর প্যারা মাওলা সুবহানাল্লাহ ওয়া ওয়া শুনতেছেন ভাই আপনারা এগুলো মনে রাখেন ভাই। হ্যাঁ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার যে বান্দারা আমাকে মানে আমাকে চায় আমাকে তালাশ করে জান্নাতে যাইতে চায় ওদের জীবনের রং এরকম হয় ওরা আমার এমন বান্দা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন কোনো ব্যবসা কোনো বেচা কিনা ওদেরকে আমি আল্লাহ থেকে আমার জিকির থেকে আমার ইবাদত থেকে আমার বন্দিকি থেকে আমার সন্তুষ্টির কাজ থেকে বিরত রাখতে পারে না গাফল করতে পারে না বিচ্যুত করতে পারে না। কে আয়ত ভাগ আল্লাহ পুরস্কার করে দিচ্ছেন যে ব্যবসা ওরা করবে ঠিকই হ্যাঁ বাণিজ্য ওরা করবে বেচা কিনা করবে কিন্তু আমি আল্লাহকে অবশ্যই স্মরণ রাখবে। হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা বিহাম হিন্দুস্তানের এক বুজুর্গ ছিলেন বড় আলেম বড় বুজুর্গ বড় কলি ছিলেন তিনি বলতেন যে গো হাজার সকল হ্যাঁ দিন রাত মে লেকিন আসহাব আপসে গাফিল নেই আমার মাওলা যদিও আমি হাজারো দুনিয়ার কাজে ব্যস্ত থাকি কিন্তু হে আল্লাহ আপনার দয়ার বরকতে আমি আপনার গোলাম আসাদের জীবনের রঙই এমন আমি আপনার ভুলতেই পারি না আমি আপনার ভুলতেই পারি না আমি বিবির কাছে গেলে আপনার কথা মনে থাকে শ্বশুর বাড়িতে গেলেও আপনার কথা মনে থাকে যে কোনো দাওয়াত মজলিসে গেলেও আপনার কথা মনে থাকে যে কোনো অনুষ্ঠানে গেলেও আপনার কথা মনে থাকে হ্যাঁ দোকানে পাটে বাগানে অফিসে আদালতে যেখানেই যাই আপনার কথা আমার স্মরণ থাকে আমি আপনাকে বলি না। হঠাৎ আমার এক বন্ধু বলল বাজারে চল একটু এখানে একটা আড্ডা আছে পাপের মজার আড্ডা যেখানে গেলে পাপের আড্ডা হবে বলছে ভাই আমাকে মাফ করো সারা জাহান খেলাফ পরওয়ানা চাহিয়ে মধ্যে নজর তো মর্জিয়ে জানানা চাহিয়ে আব ইস নজর সে যাচ কে তু করিয়ে ফেসলা ক্যা ক্যা তো করনা চাহিয়ে ওর ক্যা ক্যা না চাহিয়ে সারা দুনিয়া নারাজ হোক বন্ধু আমি তাতে পরোয়া করব না, আমার মহান বন্ধু আমার পরম বন্ধু আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। মুসলমানের জিন্দেগি এরকম, কিন্তু আমার ভাইয়েরা এই দুনিয়া পাপের জন্য না, নালায়েকের জন্য না, আমরা দুনিয়াতে আসছি এতটুকু যে আল্লাহ পাক যেভাবে বন্দেগী করতে বলছেন বন্দেগী করবো, দুনিয়ার সব কাজ করতে থাকবো, খেত করব, দোকান করব, ব্যবসা করব, বাণিজ্য করব, আত্মীয় থাকবে, বন্ধু বান্ধব থাকবে, স্ত্রী থাকবে, সন্তানাদি থাকবে, মা বাপ থাকবে, হ্যাঁ না, হাসি ফুর্তি থাকবে, অনেকে ডরে হাসেও না, এমন দরবেশ হয় যে ডরে হাসে না, মনে করো যদি আবার জাহান্নামে যাওয়া লাগে, আরে বাবা হাসলে জাহান্নামে যাওয়া লাগে না, পাপ করলে জাহান্নামে যাওয়া লাগে, অন্যায় করলে জাহান্নামে যাওয়া লাগে, জুলুম করলে জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বন্দেগীওয়ালা জিন্দগি দান করেন, আল্লাহর মহব্বতওয়ালা জিন্দগি দান করেন, জিকিরওয়ালা জিন্দগি দান করেন, সুন্নতওয়ালা জিন্দগি দান করেন। দুনিয়াতে থাকা, দুনিয়াতে থাকবো কিন্তু দুনিয়ার জন্য না, দুনিয়াতে থাকবো দুনিয়াকে আবাদ করব, কিন্তু দুনিয়ার সঙ্গে আমার আখেরাতকে আবাদ করবো দুনিয়াতে থাকবে, দুনিয়াতে থাকবো দুনিয়াতে থাকবে আখেরাতকে আবাদ করবো, আমি খানা খাবো খানা খায় আমি আখেরাতকে আবাদ করবো, আমি ব্যবসা করব কিন্তু ব্যবসা করে আমি আখেরাতকে আবাদ করবো, আমি আদালত করব চাকরি করব কিন্তু আমি ব্যবসা বাণিজ্য আদালত এবং অফিস সবকিছুর সঙ্গে আমি আমার এখানে বসে আখেরাতকে আবাদ করতে থাকবো। কি কথা বলছেন? বস্তুতে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা দেয় না দুনিয়ার কর্মকাণ্ড সব বাদ দিয়া সব জঙ্গলে গিয়া পলায় থাকো, লা রুহানিয়তা বিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই, বৈরাগী হওয়ার শিক্ষা ইসলামে নেই। ইসলাম হল যে তুমি ঘর করো সংসার করো আল্লাহকে খুশি রেখে, এটা হল ইসলাম, ঘর করো সংসার করো ব্যবসা করো বাণিজ্য করো এর মধ্যে থাইকা তুমি আল্লাহকে খুশি করো, এটাই ইসলাম, এটাই ইসলামের শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। বাস ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীজির কে আচ্ছা ভাই, অনেক যুবক ভাইরা তরুণ ছেলেরা মেট্রিক পরীক্ষা দিবে, দোয়া করি আল্লাহ তাআলা এদেরকে খুব কামিয়াব করেন স্যার। মাশাআল্লাহ, পরীক্ষার পরে ইনশাআল্লাহ এখানে একটা মসজিদ ভাঙছে না, মসজিদ ভাঙছে তো এখানে যে মসজিদের কাজ চলতেছে না, সকলে ইনশাআল্লাহ দোয়া করেন যে আল্লাহ করে মসজিদটা খুব সুন্দরভাবে তৈরি হয়, আল্লাহ পাক মসজিদের ঘরকে তৈরি করেন এবং সব মুসলমান ভাইয়ের ঘরের দিকে খুব খেয়াল করেন ইনশাআল্লাহ তাআলা। এখানে একটা বিশাল জায়গার কথা হুজুরে আলোচনা করছিলেন যে হ্যাঁ, যে কোন ভাই এখানে অনেক বড় জায়গা দিয়ে রাখছেন মাদ্রাসা করার জন্য, তো মাদ্রাসা হয়নি, যদি এখানে হইত মাদ্রাসা সুবহানাল্লাহ, কত আল্লাহর বান্দারা কত বাচ্চা কাচ্চারা এতদিন পর্যন্ত কোরআন শরীফ পড়ে ফেলত। কোরআন শরীফ সেই কিতাব আসমান সমস্ত কিতাবের জরুরতকে খতম করে দিয়েছে, সব কিতাব মনসুখ রহিত হয়ে গেছে এই এক কিতাবের কারণে। সেই কিতাব কোরআন শরীফ পড়ত কত ছেলেরা দিন শিখত, মাশাআল্লাহ সুন্নত শিখত। তো সকলে দোয়া করেন যে মাদ্রাসাটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ, আর দাওয়াতের যে দিনের কাজ আল্লাহ পাক কবুল করেন, এটাকে সব ফেতনা থেকে আল্লাহ হেফাজত করেন এবং বেসুমার আল্লাহর বান্দারা সুন্নত মোতাবেক সহিভাবে এই খেদমত মেহনত করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم آت نفوسنا تقواها، فزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك حبك حب من يحبك، والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك حب الأشياء إلينا، واجعل خشيتك أخف الأشياء عندنا. ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اے اللہ مجھے شکل کے معاف کر دیں، اللہ اپنے محبت دان کریں، اے اللہ سنت محبت دان کریں، ایمان کامل آمدر کے نصیب فرمان، اسلام محبت عظمت آمدر انتر دان کریں، قرآن پاک عظمت محبت آمدر نصیب فرمان، اے دینی محفل کے مجلس کے قبول فرمان، اے تے شکل ہم شکرون کرے دل کے قبول فرمان، جرا ایر جنہ ادھگ گرہن کری بیوستہ گرہن کری، جرا ایر جنہ کشت کرسن محنت کرسن فکر کرسن اے شریک حسین شکل کے قبول کریں، شکل دو جہان ایر کامیابی نصیب فرمان، شکل کے مغفرت کامل رحمت کامل دان کریں، شکل نیک دش پورا کریں، مشکل آسان کریں، بلا مصیبت کے نجات دان کریں، ایوان حفاظت نصیب کریں، ایل رحمتی رحمت برکتی برکت دان کریں، اپنے رحمت سایت آمدر کے زندگی دین، برکت مدد زندگی دین، اپنے خوشی والا زندگی دین، نور والا زندگی دین، سب بپدا کو تھتا فساد تھی ہمارے حفاظت کریں. اے اللہ اکھنے ایک مسجد جدا بھنگ سے وہ مسجدیں کاج چلتے سے، اے اللہ پر خزانے کرم بارش فرمایا دین، ایوان آسانی شتے شندر بھاوی مسجد ایر نیلمان کاج کامیاب ہوئے دے قائب تھے، عظیم شان اپنی رحمت و برکت فیصلہ فرمان، بے شمار اپنے بندہ دے کی مسجدیں خدمت کرار جنہ اپنی قبول فرمان، ایوان اکھنے ایک دینی پتشتان کونو بھائی کرسن، ایوان بڑو جاگہ دیا رکھسن مسجد مردسہ کرار جنہ، اے اللہ এই এলাকাতে আজিম শাহের বড় ধরনের দিনই প্রতিষ্ঠান দিন এ দ্বারা আপনি কবুল ফরমান। আল্লাহ যে ভাই জমিনের মালিক তাকে তৌফিক দেন, ফিকির দেন, এবং তার সঙ্গে আপনার বহুত বন্ধাদেরকে সহযোগী হিসাবে কবুল ফরমান, যাতে এখানে বড় ধরনের দিনই প্রতিষ্ঠান হইতে পারে। এলাকাবাসীর সকল এলাকাবাসীকে বিশেষ করে এলাকার মুরব্বিয়ান গ্রামকে তৌফিক দেন, এ ব্যাপারে যেন ফিকির হয়, যে কোরআনে পাকের একটা বড় মাদ্রাসা এখানে হয়, দিনের এলমের একটা বড় মাদ্রাসা এখানে হয়। হায় আল্লাহ আপনি কবুল ফরমান, হায় আল্লাহ আপনি কবুল ফরমান, আল্লাহ যে সকল ছেলেরা মেট্রিক পরীক্ষা দিতেছে, দিয়ারা যাতে এর পরীক্ষার ভিতরে যেন খুব কামিয়াব হয়, আজিম শাহের কামিয়াবি নসিব ফরমান। এবং এরপরে দিনের মেহনত, দিনের ফিকির, দিন শিখার জন্য বেচারি বিকলিত নিয়া দিন শিখার জন্য এদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ মেহরবান মালিক আমাদের এই মজলিসকে কবুল করেন, আমরা গুনাগার বান্দা আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের নেক দিকে নসিব ফরমান, নেক আমল নসিব, নফসের দোকা শয়তানের দোকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনার বান্দাদেরকে মহব্বত করার তৌফিক দেন, তাদের সঙ্গে সৎ ব্যবহার সদাচারের তৌফিক দেন, কারো প্রতি আমরা জুলুম না করি, কারো হক নষ্ট না করি, কারো কাউকে অপদস্থ অপমান না করি, আমাদেরকে সে তৌফিক দান করে। সুন্দর আখলাক চরিত্র আমাদের নসিব ফরমান, সুন্দর আমল নসিব ফরমান, সুন্দর জিন্দগি নসিব ফরমান। মাল ও দৌলত আপনি বহুত বরকত দান করেন, এলমে আমলে মাল ও দৌলতে বরকত দান করেন, রিস্কে বরকত দান করেন। মুসলমানরা যেখানে যত দিনের কাজ করতেছেন, আল্লাহ সহি দিনের কাজগুলোকে সহিভাবে করার তৌফিক দেন, ভুল ভ্রান্তি থেকে আপনি হেফাজত করেন। আর যারা ভুলের মধ্যে পড়ে গেছেন, নানান রকমের গোমরাহি বেদাত ইত্যাদিতে লিপ্ত হয়ে গেছে মুসলমান ভাইরা, আল্লাহ তাদেরকে আমাদের এই সকল মুসলমান ভাইদেরকে সকল গোমরা এই সকল ভুল থেকে, সকল খারাপ রাস্তা থেকে আপনি হেফাজত করেন, তাদেরকে اللہ ہدایت بتے اللہ نے قبول فرمان توفیق دان کر کافر مشرک دل کو ذرا مسلم تدر کو دین ایمان اسلام دولت قبول کرے دھن ہوئے جنہوں توفیق دان کر قبول فرمان اے اللہ مہربان مالک ایرکم دینی جلسہ آرو انہیں کونے جاتے ہوئے ایوہ میں اپنے غیر تک انتظام فرمایا دے علماء دین بے پوک بھائی دین ایرکو تھا مسلمان بھائی دے سنیتے بارے نیس شرط بھائی نیرمو ہو بھائی علماء دین کے بے پوک بھائی سوی توفیق دین مسلمان بھائی دے کو خوب توفیق دین ایک ایسے خوب شوجو کی تا کرو جنو ادھو کرم کرو جنو اے اللہ اپنے دین کا اپنے خاص رحمت در حفاظت کرے اے اللہ مہربان مالک ہمارے دیشر پر خاص رحمت نازل کرے تمام فتنہ تھے کھوتی تھے کہ اتون تھے کہ ہمارے دیش کی حفاظت کرے سمگر مسلم جہان پر رحمت نازل کرے جہنے مسلمان راستے سکھانے رحمت کی رحمت اپنی بخشن کرے اے اللہ مہربان مالک سارا دنیا کافر مشرکرہ گراس کرے رکھتے جگانے سکھانے کسی سنگک بندرہ دین ایمان والا اے اللہ دین ایمان والا مسلمان دے بھول تڑی گلا اپنے معاف کرے دے اے اللہ اپنی تدرک سنت محبت دان کرے قرآن پاک محبت دان کرے دین محبت عظمت دان کرے ہر دین دل آکشت ہو ہر دینی زندگی مضبوط بنا ہو غیر تک صورت فرمان انتظام فرمایا دیں اے اللہ تمام دعا مناجات کے اپنا سیمہی رحمت الرسلہ ایوان پیارا نبی حضرت رحمت العالمین صلی اللہ علیہ وسلم رسلہ اپنی قبول کریں اے اللہ ضرور بھی ضرور قبول کریں ضرور بھی ضرور قبول کریں سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین الحمدللہ رب العالمین صلی اللہ علیہ وسلم.